exclusively on FusionBD.com.
কেমন আছেন সবাই? ভূত এফ এম হর ক্লাব উইথ মোর ফান এন্ড ফিয়ার শুরু হয়ে গেল রাত 11টা শুরু করতে সময়। এই সময়টা ভূত এফ এম হর ক্লাবের সৃষ্টি থাকছি আপনার সাথে একদম রাত 2টা পর্যন্ত। আর এই সময়টার ভিতরে আজকে অনেক অনেক গল্প হবে এবং গল্প পাওয়া হবে আজকে ভূত এফ এম এর পুরাতন একটা স্টোরি মানে ঘটনা সেটা গল্প হবে আজকে। তারা হবে মেল অফ দ্য উইক আছে, একটা খুব ভালো গল্প আছে, হ্যাঁ, এবং আজকে থাকছে স্বপন বুড়োর গল্প। তো সব মিলিয়ে আজকের এপিসোডটা খুবই ভালো যাবে এবং আমাদের সাথে আজকে হরর ক্লাবের একজন মেম্বার আছেন, তিনিও একটা সুন্দর একটা গল্প নিয়ে এসেছেন আমাদের জন্য। তো আশা করি আজকে পুরো 3টা ঘন্টা গল্প আড্ডা এবং গানে খুব ভালো কাটবে। তো শুরুতেই যেটা হয় নো ডক ট্রিপল প্লে 3টি দারুণ গান শুনে তারপর আমরা আমাদের শো শুরু করি। তো আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, আজকে শুরুতেই নো ডক ট্রিপল প্লে 3টি দারুণ গান শুনে আসছি, তারপর যে গল্পগুলো আছে সেগুলো এবং আপনার কথাগুলো নিয়ে কথা হবে। তো আপনার কথাগুলো জানা যাবে facebook.com/radiofuture এই ঠিকানায় ফিরছি গান শুনে। শুরুর দিক থেকে আমাদের সাথে আছেন আহমেদ আতিক হাসান। হ্যালো আতিক,
কেমন আছেন সৃষ্টি ভাই?
হ্যাঁ, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
আছি
ভালো।
হ্যাঁ,
তো অনেকদিন পর হরর ক্লাবে আছে স্টুডিওতে, তো কেমন লাগছে অনেকদিন পর এসে?
ভালোই, অনেকদিন পরে আসলাম,
সবকিছুই ভালো ভালো ভালো।
হ্যাঁ, খারাপ না, ভালো না।
আচ্ছা, তো আতিক দিনকাল কেমন যাচ্ছে? সর্বশেষ কি দেখলেন সিনেমা?
সিনেমা আজকে একটা উত্তম কুমারের সিনেমা দেখছি।
উত্তম কুমারের
নাম রাজকুমারী।
আচ্ছা,
ভালো ছবি, ভালো লাগলো। আগের ছবিগুলো কেন জানি অনেকদিন পরে পরে দেখলে ভালোই লাগে।
না, আর উত্তম কুমার তো
সংলাপগুলো অনেক অসাধারণ ছিল,
লেজেন্ডারি নায়ক, মানে নায়ক তত্ত্ব জানি না এটা কতটুকু গুরুত্বপূর্ণ, তারপর উত্তম কুমার সেই নায়কের জায়গাতে মানে একদম স্পেশাল অভিনেতা।
তারপরে একটা কথা না, আমি আসলে ওই যে আপনি যখনই আমি বললাম যে উত্তম কুমারের ছবি, সঙ্গে সঙ্গে একটা উত্তম কুমার নিয়ে টেনে গেলেন আর কি। আসলে ব্যাপারটা তা না, ছবির অন্যান্য ব্যাপার যেগুলো ছিল, এই ছবিটার সংলাপ এবং সঙ্গীত পরিচালক ছিল রাহুল দেব বর্মন, তো সবই একটু অসাধারণ লাগতেছিল। সংলাপ গুলো মনে হচ্ছিল অনেক টাইমের চেয়ে তো আগায়, মনে হচ্ছে এই সময়ে সংলাপ গুলো ঠিক ছিল এরকম, অথচ ছবিগুলো অনেক আগের, এরকম আর কি।
আর উত্তম কুমারের সিনেমার ক্ষেত্রে আমার কেন যেন মনে হয় যে উত্তম কুমার যে কয়টা সিনেমা করছে প্রত্যেকটা স্ক্রিপ্ট খুবই শক্তিশালী, যেমন দ্য অ্যাক্টর সিনেমাতে মানে প্রত্যেকটা সিনেমাতে একটা একটা ডায়লগ থাকে যেগুলো হচ্ছে খুব বিখ্যাত হয়ে যায়, যেমন ফিরিয়ে দাও আমার শীতের 30টি বছর না 30টি বছর, সেটা হচ্ছে উত্তম কুমারের বাবার ক্যারেক্টার ডায়লগ ছিল। যাই হোক, আমরা এই দিকে আর এগিয়ে না যাই, আমরা বরং একটু হরর দিকে এগিয়ে আসি। তো এমনিতে আড্ডার ভিতরে আসলে বিভিন্ন কথা তো চলে আসি। তো আজকে আমাদের সাথে মানে আতিক আছে এবং আমরা আজকে 1-3 ঘন্টা শো করবো, ঠিক আছে? আমি এবং আতিক সম্ভবত শেষের দিকে আমাদেরকে একটা গল্প শোনাবে, তাই না?
রাজশাহীর গল্প, যখন রাজশাহী আমি থাকতাম,
যখন রাজশাহী আমি থাকতাম, সেই বই থেকে নিয়ে
না, আমি যখন রাজশাহী থাকতাম সেই সময়ের গল্প, আমার কথা বলতেছি আমি। যতবারই আমি ভূত এফ এম এ আসছি সবই তো দেখা গেল যে আগের ঘটে আসা এখনো ঘটছে এরকম, মানে রোতে থাকে এরকম ব্যাপারগুলোই আমি বলে আসছি, কিন্তু নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনাই ছিল।
যখন
ভূত এফ এম প্রথম প্রচারিত হওয়া শুরু করে মেবি 2010-এর আগস্ট সেপ্টেম্বর মাসের ঘটনা।
তো সব দিক থেকেই বেশ স্পেশাল মনে হচ্ছে। তো একদম শুরুতেই আজকে যেহেতু ভূত এফ এম এর কথা চলে আসলোই, ভূত এফ এম এর একটা ঘটনা দিয়ে বা গল্পই বলা যায়, কারণ ঘটনা থেকে গল্প বানানো হয় সেরকম যে বইগুলো আমরা প্রত্যেক বছর বইমেলায় বের হতো, তার ভিতর থেকে একটা গল্প এই মুহূর্তে করি, ঠিক আছে? আরে
শুনি।
ওকে, তো এই ঘটনাটা যার ছিল তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন, তো সেই সময় তার নামটা পড়া হয়নি, আছে গল্প যখন পড়া হচ্ছে তখনও তার নামটা আর নেওয়া হলো না, বইয়ের নাম ভূত এফএম এর 13টি লোবান নেবে না, এবং এই বই থেকে বেশ অনেকগুলো গল্পই পড়া হয়েছে এর আগেও। তো আজকে এখান থেকে যে গল্পটা পড়বো সেটা একটু পরিবর্তিত, আর তো আমরা শুরু করছি আজকে সেই গল্পটা। সময় কি তাড়াতাড়ি উড়ে যায়! আমার যে ঘটনা সেটা ঘটেছিল 6 বছর আগে, 6টা বছর। অথচ আমার প্রতিটি খুঁটি নাতি ঘটনা এখনো মনে আছে। আমার বাড়ি ময়মনসিংহ। 2006 সালে এইচএসসি পরীক্ষা শেষ হয় আমার। ইচ্ছে ছিল ঢাকার কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো, তাই শহরে এসে মোহাম্মদপুর এলাকার একটা মেসে উঠলাম। আমি এখানেই থাকতাম আর একটা ইউনিভার্সিটি ভর্তি কোচিং করতাম। দুর্ভাগ্যবশত আমি সে বছর কোথাও চান্স পেলাম না। মন মরা হয়ে ময়মনসিংহ ফিরে আসতে হলো, কিন্তু হাল ছাড়লাম না। পরের বছর আবার পরীক্ষা দিলাম আর আল্লাহর রহমতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলাম। এবছরও যখন থাকতে এলাম উঠলাম একই মেসে। আবার এখানে জায়গা খালি পেয়ে খুশি হয়েছিলাম। এখানে মানুষজনকে তো আমি চিনতাম, নতুন জায়গায় যাবার ঝামেলা পোহাতে হলো না। মেসটা বেশি বড় ছিল না, দরজা খুলেই ডাইনিং রুম। মেইন দরজা ডাইনিং রুমের যে পাশের দেয়ালে, সে দেয়ালে আরেকটা রুমের দরজা। বাইরে থেকে ঢোকার পর ডান দিকে একটা জানালা, কিন্তু সে জানালার ঠিক বাইরে একটা বিল্ডিং থাকার কারণে ঘরে দিনের আলো ঢুকত না। উল্টো দিকের দেয়ালে ছিল দুটো রুমের দরজা, বাঁ পাশের দেয়ালে কিচেন আর একটা বাথরুমের দরজা। মোট কথা হচ্ছে সব ঘর থেকে ডাইনিং রুমটা স্পষ্ট দেখা যেত। মেসটা যে বিল্ডিং এ সেটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল অনেকগুলো বিল্ডিং, তাই দিনের বেলাও লাইট জ্বালিয়ে রাখতে হতো, না হলে সবকিছু অন্ধকার হয়ে থাকে। এমনিতে মেসের 3টা ঘরে আমরা 6 জন থাকার কথা, কিন্তু সব সময় দেখা যেত কারো না কারো গেস্ট এসেছে। তখন আমরা পালা করে মেঝেতে ঘুমাতাম। আমার যে রুমমেট ছিল সে অধিকাংশ সময় থাকতো না, আমার একাই থাকতে হতো ঘরে। ঘটনাটা ঘটে 2009 সালে। তখন তো বেশ কিছুদিন ধরে ঢাকায় থাকছি, সবই চেনা হয়ে গেছে। ক্লাস শেষ হয়ে যেত বিকাল 3:30 দিকে, কিন্তু বাস ধরে মেসে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত। সে সময় মেস চুপচাপ থাকত, কারণ বেশিরভাগ মানুষ সাধারণত তখন ঘুমিয়ে থাকত। আমিও আমার রুমে ঘুমাতাম, না হলে গান শুনতাম। যেদিনের কথা বলছি সেদিন মেসের সবাই গিয়েছিল এয়ারপোর্টে। আমাদের মেসের এক মেম্বার বিদেশ চলে যাচ্ছিল, সবাই তাকে বিদায় জানাতে গিয়েছিল। আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি এত ক্লান্ত ছিলাম যে মানা করে দিলাম। তাছাড়া যে যাচ্ছে তার সাথে আমার অত ভালো পরিচয়ও ছিল না। সবাই চলে যাওয়ার পর আমার খেয়াল হলো যে 2 বছর ধরে এখানে আছি, কিন্তু এইভাবে সম্পূর্ণ একা আগে কোনো দিন থাকিনি। মাগরিবের আজান পড়তে পড়তে তখন আধা ঘন্টার মতো বাকি। আমি ঘুমাতে চাইলাম না, কারণ সামনে পরীক্ষা ছিল। ঘুমালে শুধু শুধু সময় নষ্ট, বাইরেও যেতে ইচ্ছে করছিল না। তাই শুয়ে শুয়ে আমার তখনকার প্রেমিকা এখনকার স্ত্রী তার সাথে কথা বলছিলাম। আমার ঘরের লাইট বন্ধ ছিল, পুরো বাসায় শুধু ডাইনিং রুমের আলো চলছিল। আমি যেখানে শুয়েছিলাম সেখান থেকে ডাইনিং রুমের অনেকখানি দেখা যায়। আমার বিছানা এমন ভাবে পাতা যে ডাইনিং এর দরজার দিকে আমার মাথা থাকে। ডাইনিং রুমের আলো আমার ঘরের দেয়ালে এসে পড়ছিল। আলোর সামনে দিয়ে কোনো পোকা উড়ে গেলেও তার ছায়া আমার দেয়ালে দেখতে পাচ্ছিলাম। কথা বলতে বলতে বিদ্যুৎ চলে গেল, অন্ধকারে ডুবে গেল পুরো ঘর। আমি ঘরে মোমবাতি রাখার প্রয়োজন মনে করিনি, কারণ কারেন্ট চলে গেলে সাধারণত আমরা সবাই অন্ধকারে বসেই আড্ডা মারতাম। কিন্তু এখন অন্ধকারে একা একা আমার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। চেষ্টা করলাম ফোনের দিকে মনোযোগ দিতে, কিন্তু সেটাও করতে পারছিলাম না ঠিকভাবে। আনুমানিক 5 মিনিট পর মাথার পেছনে আলো চলে উঠল। যাক, বাঁচা গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম গোসল করলে হয়তো ভালো লাগবে, কিন্তু ফোন রেখে বাথরুমে যাবার পর আমার বিরক্তি পাইল, পানি নিল। ভাবলাম বিদ্যুৎ চলে গেছে, হয়তো এখন এসছে, যেহেতু কিছুক্ষণ পর বাড়িওয়ালা তারের পাম্প ছাড়বে। বালতিতে এখন যেটুকু পানি আছে সেটা দিয়ে গোসল করা সম্ভব না। বাড়িওয়ালাকে মনে মনে কিছুক্ষণ গালি দিয়ে রুমে ফিরে এলাম। এসে বিছানায় হেলান দিয়ে আধশোয়া থাকলাম। এমন ভাবে ছিলাম যে আমার শরীর ছিল মেঝেতে আর আমার মাথা ছিল বিছানায়। চোখে ডাইনিং রুমের আলো লাগছিল বলে মাথা বাঁ দিকে কাত করে রেখেছিলাম। এভাবে কিছুক্ষণ কথা বললাম, খুব বেশি সময় নয়, 2 কি 3 মিনিট হবে। হঠাৎ আমার মনে হলো আমার শরীরের নিচে ভেজা ভেজা লাগছে। প্রথমে পাত্তা দিলাম না, কিন্তু অনুভূতিটা যাচ্ছিল না কিছুতে। হাত দিয়ে দেখে পেলাম আসলেই আমার শরীরের নিচে পানি জমেছে, হালকা গরম পানি। পানি এলো কোথা থেকে? আমি মাথা ফেরালাম, চোখ পড়ল ডাইনিং রুমের দিকে। সাথে সাথে একটা চিৎকার আমার কলা পর্যন্ত এসে আটকে গেল। ডাইনিং রুমে একটা চৌকি দেখা যাচ্ছে, তার উপর শুয়ে আছে একজন মহিলা। মহিলার কলা পর্যন্ত চাদরে ঢাকা, চোখ দুটো বন্ধ, মাথার কালো চুলে জায়গায় জায়গায় সাদা সাদা ছোপ। চাদর, চৌকি, মহিলার চুল, সব কিছু পানিতে ভেজা। মহিলার মুখ আর কাল বেয়ে অনবরত পানি পড়ছে, সারা ফ্লোর ভিজে গেছে পানিতে। সেই পানি এসে আমার শরীরে ঠেকেছিল। আতঙ্কে আমার শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু মাথা কাজ করছিল। তখনও বুঝলাম আমার সামনে যে দৃশ্যটা দেখছি সেটা কোন লাশকে গোসল করানোর দৃশ্য। মনে হচ্ছিল গোসল করানো শেষ, এখন লাশকে দাফন করানো হবে। আমি অসহায়ের মতো তাকিয়েছিলাম। কি করা উচিত কিছুই বুঝতে পারছিলাম না। একটা মৃদু চাপা শব্দ আসছিল আমার কানে, যেন অনেক দূরে কেউ কাঁপছে আর পিলাপ ঢুকছে। ধীরে ধীরে শব্দটা আরো স্পষ্ট হতে লাগলো, আরো কাছে আসতে লাগলো। আমি অসহায় হয়ে বসেছিলাম, হাত পা নাড়াবার ক্ষমতা ছিল না। এক দৃষ্টিতে তাকিয়েছিলাম লাশটার দিকে। হঠাৎ আমার মনে হলো কান্নার শব্দটা লাশ থেকেই আসছে। লাশটা থেকে থেকে কেঁপে উঠছে, আর সাথে কান্নার শব্দ আরো প্রকট হচ্ছে। আমার চোখে পানি চলে এসেছিল। এই উন্মাদ আতঙ্ক থেকে মুক্তি পাবার জন্য, অচেতন হবার জন্য প্রার্থনা করছিলাম, কিন্তু আমি জ্ঞান হারালাম না। লাশের কাঁপুনি বাড়তে লাগলো। একটা সময় মনে হলো লাশের পুরো শরীর দুমড়ে মুচড়ে যাচ্ছে, সেই সাথে কান্নায় কেঁপে উঠেছে পুরো বাড়ি। আমি তার মধ্যে ভাবতে লাগলাম, আমি বোধ হয় দুঃস্বপ্ন দেখছি, না হলে হ্যালুসিনেশন হচ্ছে। নিজেকে জাগিয়ে তুলবার জন্য জোরে জোরে মেঝেতে খুশি মারলাম। হাতে ব্যথা পেলাম ঠিকই, কিন্তু সামনের দৃশ্যে কোনো পরিবর্তন হলো না। এটা কোনো স্বপ্ন নয়, আমার এখান থেকে পালানো দরকার। কিন্তু কিভাবে পালাবো? বাসা থেকে বের হবার একটাই পথ, যে পথ আটকে রেখেছে লাশটা। আমার যত দোয়ার দৌড় জানা ছিল সব চপতে লাগলাম। লাশটা মাথা ফিরিয়ে আমার দিকে তাকাল। শুনেছি এরকম অতি প্রাকৃত ঘটনাগুলোতে যেসব চেহারা দেখা যায় সেগুলো খুবই ভয়ঙ্কর হয়, কিন্তু এই লাশটার চেহারা তেমন মনে হলো না। আমি খুব দুঃখ ভারাক্রান্ত একটা চেহারা দেখতে পেলাম, তার চোখ দিয়েও পানি পড়ছিল। করুণ অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল আমাকে কিছু একটা বলতে চায়। আমার গলা দিয়ে তখনও চিৎকারটা বের হয়নি। আমি ঠিক করলাম আর সম্ভব নয়, আমার যেভাবেই হোক এখান থেকে পালাতেই হবে, নইলে এই পত্র ঘরে আমার জীবনের শেষ দিন হবে আজ। আমার পরনের জিন্সের প্যান্ট ভিজে ভারী হয়ে গেছে, আমি সেটা উপেক্ষা করে আস্তে আস্তে উঠতে পারলাম। ধীরে ধীরে দুটো কদম ফেলে আমার ঘরের দরজার কাছে এলাম, তারপর এক ছুট লাগালাম মেইন দরজার দিকে। আমি চৌকিটাকে এক লাফে পাশ কাটিয়ে গেলাম, মেইন দরজার কাছে এসে একবার পেছন দিকে ফিরে তাকালাম, দেখি লাশটা চৌকিতে উঠে বসার চেষ্টা করছে। আমি ঝট করে সামনে তাকালাম, আবার মেইন দরজার হাতল ধরে ঘোরাতে যাব এমন সময় হঠাৎ পেছন থেকে একটা টান অনুভব করলাম, যেন কেউ আমার টি শার্ট ধরে টানছে। আমি আর পারলাম না, ফুসফুসে যতটুকু দম ছিল সবটুকু দিয়ে চিৎকার করে উঠলাম, আছড়ে পড়লাম মেঝেতে। মনে হচ্ছিল পানিতে ডুবে যাচ্ছি, আমার নাক কান সব দিক দিয়ে গরম পানি ঢুকে পড়ছে। যখন জ্ঞান ফিরল তখন আমি বিছানায়, আমাকে ঘিরে আছেন এসে অন্যান্য মেম্বাররা। তাই জানালো ফিরে এসে আমাকে মেঝেতে লুটিয়ে পড়া অবস্থায় পেয়েছে তারা। তখনও কারণ ছিল না, আমার পরনের সব কাপড় ছিল ভেজা, কিন্তু শুধু আমি আর মেঝেতে যেখানে পড়েছিলাম সেই জায়গা বাদে পুরো বাসার সব জায়গা ছিল খটখটে শুকনো। শুনছিলাম ভূত এফএমের একটি পুরনো ঘটনা, অতি লোভান্বিত না, এই বই থেকে না একটা গল্প, গল্পের নাম লাশের গোসল, এবং যার ঘটনা তার নামটা জানা যায়নি, তো সে নামটা আজকে বলতে পারলাম না। এরপর যখন ফিরে আসবো তখন আজকের মিল অব দ্য উইকের স্টোরিটা পড়বো, এবং মিল অব দ্য উইকে আজকের গল্পটা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার সাথে ঠিক লাস্ট এপিসোডে কোথায় আমরা ফোনে তার সাথে কথা হয়েছিল অনেক আগে, আবারও একটা গল্প পাঠিয়েছেন তিনি। এবং এবারে এই সপ্তাহের পাঠানো গল্পগুলোর ভেতরেও এই গল্পটাকে আমার কাছে মনে হচ্ছে সেরা। তবে তারপরে আমার মনে হচ্ছে যে মানে হরর গল্পের ঠিক সবসময় বলি যে হরর গল্পের ঠিক মজার জায়গাটা একটা ভিন্ন রকম একটা জায়গায় থাকে, মানে ঠিক রক্ত মাংসের কোনো কিছু বানিয়ে ফেললে বা মানে একদম দেখা যাচ্ছে এরকম কোনো কিছুর থেকে যে জিনিসটা দেখা যায় না সেটার প্রতি ভয়টা আরো বেশি থাকে। তো অনেক মজার মজার গল্প হতে পারে, তো যেটা হয় যে অনেকদিন ধরে কেন যেন মনে হচ্ছে ঠিক ওই রকম মজার কোনো ভয়ের গল্প পাচ্ছি না। তো প্রশ্ন আসতে পারে মজার গল্প আবার ভয়ের হয় কিভাবে, মানে হাসির গল্প হয়তো ভয়ের হতে পারে না বা হতেও পারে, আমি জানি না, এরকম গল্প যদি কেউ লিখতে পারে তাহলে হতেও পারে, কিন্তু মজা বলতে আসলে সেই ফুল স্যাটিসফ্যাকশন নিয়ে একটা গল্প পড়ার পরে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, একটা মনটা ভরে যাবে, যেটা হচ্ছে যে পেট ভরে খাওয়ার মতো ইচ্ছা। তো সেরকম গল্পের প্রত্যাশায় এখনো আছে আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনার সেই গল্পটা লিখে পাঠানো আমাকে আরো কথা বলবো এবং কেমন লাগছে তার গল্পগুলো সেগুলো শুনবো, এবং উইকের স্টোরিটাও শুনবো একটা ছোট ব্রেকের পর ফিরে এসে। কোথাও যাবেন না, শুধু থাকুন রেডিও পুতি।
একটা গল্প শুনলাম, কিন্তু আতিক আজকে এত স্লো কেন?
গানটার
পরে গল্পটা শেষে যে গানটা ছাড়ছেন সেটা ওখানে একটা মৃত্যু একটা লাশের গল্প ছিল আর কি। তারপরে গানটা ছিল দম্পুরে লেখুশ। ভালো লাগলো আর কি সব মিলাই।
একটু কি পেছনের দিকে ফিরে যান বা
আমার একটা গল্প মনে আছে, আমি আপনাকে বলি যে অনেক ভালো ভালো গল্প শুনতাম রাসেল ভাই বা সুমন ভাই বা কারো না কারো কাছ থেকে শুনছিলাম। একটা গল্প ছিল এরকম যে তারা রাতের বেলা একটা রাস্তা দিয়ে হাইওয়ে দিয়ে যাচ্ছিল, অনেকখানি ফাঁকা হাইওয়ে, অনেকখানি রাস্তা ধরেই ফাঁকা ছিল। যেতে যেতে মাস রাস্তায় তারা দেখতে পারে যে এই সাইডে আলোতে একটা মেয়ে শাড়ি পরে দাঁড়ায় আছে। মেয়েটার কাছাকাছি যখন যায় তারপরও মেয়েটা সরতেছে না, মেয়েটার কাছাকাছি গিয়ে গাড়িটা থামায় তারা। থামানোর পরে মেয়েটা জানালায় এসে বলে যে আমি খুব বিপদে পড়ছি, একজন আমার সঙ্গে ছিল কিন্তু সে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে, আমরা এখানে একটু কাজে নামছিলাম, আমাকে একটু সামনের বাজার পর্যন্ত নিয়ে যেতে হবে। তারা গাড়িতে উঠায় নেয় মেয়েটাকে, অনেক চিন্তা ভাবনা করে অনেক কথাবার্তা বলে তারপরেই উঠায় নেয়, তার ইনফরমেশনগুলো অথেন্টিক লাগে এটা ভেবেই তারা উঠায় নেয়। তারপর তাদের গাড়ির সামনে সিটে ছিল খুব সম্ভবত একটা প্রাইভেট কার ছিল, তিনি একবার পেছন দিকে ঘুরে মেয়েটাকে দেখে, কারণ পাশাপাশি যে ছিল তা মেয়েটাকে তো ঘুরে দেখতে পারে না, সামনে সিটে যে ছিল উনি ঘাটটা চেয়ে মেয়েটাকে দেখতে লাগে। মেয়েটা যখন পায়ের দিকে তাকায় দেখেছে তার পা গুলো হাঁস অথবা মুরগির পায়ের মতো চিকন চিকন, দেখেন হাঁসের পা গুলো যেরকম ওই রকম লাগে। দেখে উনি ভয়ে কোনো স্ক্রিম না করে একটু চালাই করে সামনে সিটে গেছিল, উনি টেক্সট পাঠায় পেছনের মেয়েটার পাশে গেছিল তাকে, এরকম মেয়েটা তো স্বাভাবিক কোনো মেয়ে মনে হচ্ছে না, এখানে অবশ্যই কোনো ঝামেলা আছে, আমাদের মেয়েটাকে ঠিক করে হোক চলমান গাড়ি থেকে ফেলে দিতে হবে, এভাবে একটা টেক্সট পাঠায় পেছনের সঙ্গে। তারপরে গাড়ি চলতে চলতেই তাকে হঠাৎ করে ব্রেক দিয়ে মেয়েটাকে সঙ্গে সঙ্গে একটা দরজাটা খুলে ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলে তারা ট্রেনে চলে আসে। এরকম একটা গল্প আমি অনেকদিন আগে শুনেছিলাম বোধ ফ্রেমে।
আচ্ছা আচ্ছা, তো এই গল্পটা দেখতে হচ্ছে আমাদের বইয়ে ছাপানো হয়েছে কিনা, যদি থাকে তবে সেই গল্পটা অবশ্যই সবার জন্য আবার নিয়ে আসবো।
আমার যেটা বললাম
তো যাই হোক, এরকম অভিজ্ঞতার সম্মুখীন হওয়াটা কখনোই কাম্য না, এরকম সে না হয়। তো যাই হোক, আমরা চলে যাই কয়েকটা ফেসবুকের কয়েকটা কমেন্ট গুলো দেখে নিয়ে। আমাদের সাথে আছেন মেহেদী হাসান সবুজ, আছেন মাহমুদুল হাসান মৃদুল, রাজ হর ক্লাব থেকে মৃত্যু ক্ষুধা, আমাদের সাথে আছেন মোহাম্মদ রাফিজামান, রাজ হর ক্লাব থেকে আছেন মোহাম্মদ আবদুল্লাহ ইমন আসিফ, আছেন রাজশাহী কাটাখালী থেকে শুনছেন মার্জিয়া জাহান শুনছেন আমাদেরকে। তো আরো অনেক কথা হবে ফেসবুকে, কমেন্টও আর অনেক পাওয়া হবে। তো এই মুহূর্তে আতিক আরেকটা গল্প শুনি আমরা। তো এই সময়টাতে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে আমাদের মেল অফ দ্য উইক এর নির্বাচিত গল্প যেটা, এবং মেল অফ দ্য উইক এ আজকে যার গল্প পড়ছি সম্ভবত সপ্তাহখানেক আগেও তার গল্প পড়া হয়েছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্রী ইফরাত আরা চৌধুরী, তার পাঠানো আজকের গল্পের নাম অন্ধপন। এই গল্পটা এখন পড়ছি। মাঝরাত্রিরে একটা কর্কশ গলার আওয়াজে ঘুম ভাঙল। আট খোলা চোখে অনুভব করলাম রোগা লিকলিকে লোকটা সামনে দাঁড়িয়ে। গত দুদিন ধরে ওরা আমায় কিচ্ছু খেতে দেয়নি, শরীরে শক্তির ফিতে ফোটাও নেই, উঠে বসা তো দুয়ের কথা, চোখ তুলে তাকাতেও ভীষণ কষ্ট হচ্ছে, সারা শরীরে তীব্র যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এমন সময় পিঠে একটা সজোরে লাথি অনুভব করলাম, আর্তনাদ করার শক্তিও আমার ছিল না, ভাঙা ভাঙা কণ্ঠে বললাম পানি। ওরা আমার সামনে একটা খাবারের থালা ঠেলে দিয়ে বলল, নে চুপচাপ খেয়ে নে, যদি আবার চেঁচামেচি করস সোজা মাথায় গুলি করে দিল। খাবার জন্য ওরা আমার হাত আর মুখের বাঁধনটা খুলে দিয়েছে। বেটে লোকটা আমার মাথায় পিস্তলটা ঠেকিয়ে রাখলো। থালায় থাকার মধ্যে আছে একটা পোড়া রুটি আর একটুখানি তরকারি। আমি এসব খাইতে পারবো না, আমি বাড়ি যাব, অস্থির কণ্ঠে বলে উঠলাম।
ওরে কে আসিস রাজার পুত্রের জন্য? পোলাও মাংস নিয়ে আয়, আর হ্যাঁ স্পেশাল বিরিয়ানি আনতে বলিস না,
বলেই অত্ত হাসিতে ফেটে পড়ল অন্যরা। ওদের হাসির শব্দ আমার বুকে হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। প্রচন্ড ক্ষীরের চোটে ও পোড়া রুটি আমার কাছে অমৃত মনে হতে লাগলো। বড় বড় কামড়ে ওটাকে পাগলের মতন ছিঁড়ে খেতে শুরু করলাম আমি। রুমটা বাইরে থেকে লক করে দিয়ে চলে গেল অপহরণকারীর দল। রুমের ভেতরকার খুঁটখুঁটে কালো অন্ধকার যেন আমাকে চাপতে ধরে আমার শ্বাস রোধ করে দেওয়ার নেশা দেখেছে। এখানে আমার একমাত্র সঙ্গী কিছু মিনিট দূরের দল আর দেয়ালে বসে থাকা দু একটা টিকটিকি। নীলগর মুখটা খুব মনে পড়ছে, ও কি আজও আমার জন্য না খেয়ে জেগে বসে আছে, নাকি আমার জন্য অপেক্ষা করতে করতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এসব ভাবতে ভাবতে কখন সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে বুঝতেই পারিনি। পরদিন সকালে ঘুম ভাঙল। ওদের সর্দার আবার আমাকে চেরা করতে শুরু করলো। ওদের প্রশ্নের কোনো উত্তর না দেয়ায় আবারও বেধরক মারধর করতে শুরু করলো। আবার আমার শীর্ণ শরীর আর এই অত্যাচার সহ্য করতে পারছে না। এক সময় নির্যাতনের সে সীমায় পৌঁছে গেল ওরা। আমার বাঁ হাতের বুড়ো আঙুলের নখটা উপড়ে ফেলল। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারলাম না। আমি আবার জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরে এলো কয়েক মিনিট হতবাক হয়ে রইলাম, কিছুই মনে করতে পারছি না। তারপর শরীরের নিচে মাটির স্পর্শ অনুভব করলাম। অনুভব করলাম আমার হাত পায়ের বাঁধনগুলো আর নেই, মাথার উপর উঁচু উঁচু বৃক্ষরাজি, তাদের উচ্চতা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে আমি বুঝতে পারি না। গাছের ডালপাতার ফাঁক ফোঁকো দিয়ে একটু আধটু আকাশ দেখা যায়, আশেপাশে অজস্র ছোপ ছাড়, কিন্তু এখন কি ভোর নাকি সন্ধ্যা বুঝতে পারছি না। মোবাইল ফোনটা তো অপহরণকারীরা বহু আগে কেড়ে নিয়েছে, কটা বাজে তা বোঝার উপায় নেই। কিন্তু আমি এখানে জঙ্গলের মধ্যে কিভাবে এলাম? ভয়ে বিস্ময়ে তাড়াহুড়ো করে উঠে বসলাম আমি। তাহলে জ্ঞান হারাবার পর কি ওরা আমাকে মৃত ভেবে এই ঘন জঙ্গলে ফেলে দিয়ে গেল? এখন আমি এখানে বেরোব কি করে? দিনের আলো ক্রমশ কমে আসতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না, এখন সন্ধ্যা, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার রাত নেমে আসবে। আজ বোধ হয় আর শেষ রক্ষে হবে না। হিংস্র জন্তু জানোয়ারের হাতেই হয়তো এই জীবনের সমাপ্তি লেখা আছে। না, এখনই হাল ছেড়ে দিলে চলবে না। শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত আমাকে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে যেতে হবে। হাঁটা শুরু করলাম। পাখিরা সব সন্ধ্যের মুখে বাড়ি ফিরছে আর প্রচন্ড শব্দে কিচির মিচির চুলে দিয়েছে, যেন আমাকে আসন্ন বিপদে আভাস দিচ্ছে। আমার বিপদে প্রকৃতি যেন অস্থির হয়ে উঠেছে। অন্ধকারে পথ হারা প্রতীকের মতো এগিয়ে যেতে লাগলাম আমি। হঠাৎ আমার ঘাড়ের ওপর কিছু একটা এসে পড়ল। ডালপালা হবে হয়তো, আমি সেটাকে হাতে এক ছটকায় নিচে ফেলে দিলাম। জিনিসটা আমার পায়ের কাছে এসে পড়তেই শিউরে উঠলাম আমি। ধপধপে সাদা রঙের মাঝারি আকারের একটা সাপ আমার পায়ের কাছে পড়ে আছে। আমি ভয় পেয়ে ওটাকে একটা ছোট পাথর ছুঁড়ে মারলাম। তাতে সাপটা আরো ক্ষিপ্র হয়ে ধনা তুলে দাঁড়ালো। আমি আমার শীর্ণ শরীর নিয়ে যতটা সম্ভব ছুটতে শুরু করলাম, কিন্তু দুপাশে দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজি যেন ডালপালা ছড়িয়ে ক্রমশ আমার চলার পথকে আরো সংকীর্ণ করে দিচ্ছে। ঝোপঝাড় ক্রমশ ঘন হচ্ছে। এই জঙ্গল যেন কথা বলছে, কিছুক্ষণ দৌড়ানোর পর পেছনে ফিরে তাকালাম, কিন্তু সাপটাকে আর দেখতে পেলাম না। এত অস্বস্তির মাঝেও একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা কাঠের তলায় বসে পড়লাম, তারপর আবার যাত্রা। কিন্তু এরপর দেখা দিল আরেক বিপত্তি। হাঁটার সময় অনুভব করলাম কেউ আমার পিছু নিয়েছে। স্পষ্ট শুনতে পেলাম আমি ছাড়াও আরো একজনের হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু যতবারই পেছনে ঘুরে তাকাই কোথাও কেউ নেই। কে? আমি চিৎকার করে উঠলাম। একটু পর কিছু দূর থেকে একটা করুণ শিশু কণ্ঠ ভেসে এলো, বাবা বাবা। আমি ভাবলাম আমার মেয়ে দিদি বা। আমি চিৎকার করে উঠলাম ওর নাম ধরে। ও আবার বলল, বাবা আমি এখানে, তাড়াতাড়ি এসো। আমার সন্তানের করুণ কান্নার আওয়াজ ভেসে আসছে আর আমি চারদিকে তাকে খুঁজছি। আমি কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। জীবনে কখনো নিজেকে এতটা অসহায় মনে হয়নি। ওকে অন্যভাবে খুঁজতে লাগলাম। আমি যতই আগাচ্ছি কান্নার আওয়াজটা তত দূরে সরে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, নীলিমা মা তুই কোথায় আছিস? কোনো সাড়া পেলাম না। কান্নার আওয়াজটাও আর শোনা যাচ্ছে না। একটু পর আমি দেখতে পেলাম একটা পথ কাছে আমার ছোট্ট মেয়েটা গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। ওর মুখটা ফ্যাকাশে রক্তশূন্য আর ওর গায়ে সেই গোলাপি জামাটা। আমি সেটাও কি এবার হিতে কিনে দিয়েছিলাম। ছুটে গিয়ে ওর পা দুটো জড়িয়ে ধরলাম আমি। তারপর গলার ফাঁসটা খুলে ওকে নিচে নামিয়ে আনলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম। আমার সন্তান চোখ খুলল না, ওর শরীর বরফের মতো ঠান্ডা। কিন্তু এই কি ঘটছে? আমার চোখের সামনে আমার ছোট্ট মেয়েটার মৃতদেহ। হঠাৎ করে যেন কালো ধোঁয়ায় পরিণত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সেই কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ক্রমশ একটা কালো অবয়বে রূপ নিল। আমি নির্বাক দাঁড়িয়ে রইলাম। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। সেই কালো ছায়া মূর্তির লাল চোখ দুটিতে কোনো মনি নেই। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিশ্রীভাবে হাসতে লাগলো। ওর দাঁতে ঠোঁটে রক্ত লেগে আছে। আমায় বলল, কাজটা ভালো করিসনি। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ক্রমশ আমার শরীর ভারী হয়ে আসছে। পায়ের নিচে কাদামাটি, আমার পা দুটো আঠার মতো আটকে গেছে। ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই হিতে পিতরে হল, মাটি যেন জীবন্ত হয়ে উঠল। আমি আবার জ্ঞান হারলাম। জ্ঞান ফেরার পর দেখি আমি একটা বিছানায় শুয়ে। ছোট্ট একটা ঘর, খুব সুন্দর করে সাজানো। আমার কাছে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ মহিলা। আমি কোথায় এই বলে আমি আমি আবার উঠতে চাইলাম। ভয় নাই, তুমি শান্ত হও। ওই রক্তচোষা তোমার ভয় দেখেছিল? রক্তচোষা? হইলে অন্ধকারে সবচাইতে ভয়ঙ্কর জিনিস রক্ত খেয়াল আছে। অন্ধবন? এ নাম তো আগে শুনিনি। আপনি কে? আমি কেউ না, বৃদ্ধা রহস্যময় ভঙ্গিতে হাসল। আমি অবাক হয়ে দেখলাম আমার শরীরে একটু ব্যথা নেই, ক্ষত চিহ্নগুলোও নেই। আমার বাঁ হাতের পুরো আঙুলের নখটিও অক্ষত। আমি আবার কেমন যেন অনুভব করতে লাগলাম। আশেপাশের সবকিছু কেমন করে যেন ভেসে যেতে লাগলো। এরপর আমার কিছু মনে নেই। তারপর দেখি আমি আমার বাসায় আমার স্ত্রীর কাছে জানতে পারি হারিয়ে যাবার প্রায় পাঁচ দিন পর আমাকে বাসার সামনে একটা মসজিদের সামনে অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া যায়।
is here with more fun and fear.
Brutus and Horrorclub is here. Yes, রিচ দিয়ে মোটা প্রেসারে উদর মারবাদ নিয়ে এবং আমার সাথে আজকে আছে আতিক। হ্যালো আতিক।
জি ভাই আসিফ।
আচ্ছা তো কি অবস্থা আতিক? এখন আরো একটা গল্প শুনে আসলাম আমরা, কেমন লাগলো এটা?
বলবো আতিকুর রহমান ছিল, নামটা আতিকুর রহমান দিয়েছিল বাবা মা। আমি এক সময় নিজে নিজের নাম চেঞ্জ করে আহমেদ আতিক হাসান করি, মনে পড়ে গেল নামটা শুনে।
এটা কিন্তু খুবই সাহসী একটা কাজ, মানে নিজের নাম নিজেই একটু কিভাবে এটা কিভাবে করলে শুনি।
এটা হচ্ছে যে ছোট্ট একটা ইন্সপিরেশন ছিল, আমি তখন আর্কের অনেক ফ্যান ছিলাম, আর্কের ভোকাল ছিল তখন হাসান, তো ওখান থেকে হাসানটা আসছিল।
ও আচ্ছা, আপনার নামে হাসানের কোন অস্তিত্ব ছিল না আগে?
এটা আতিকুর রহমান ছিল।
আচ্ছা আচ্ছা,
আমি নিজে নিয়ে আসি, তখন ক্লাস ফাইভে পড়ি।
আচ্ছা, ফাইভে থেকে তখন আর্কের গান শোনা হতো?
হ্যাঁ, তখন আর্কের গানে খুব ফ্যান ছিল।
ওকে,
তখন ভোকাল ছিল হাসান।
আচ্ছা, তারপর
প্রথম দিকে জানতাম যে হাসানের নামই বুঝি আর্ক, এরকম একটা ইয়ে ছিল। পরে জানতে পারি এক বড় ভাই ছিল, তিনি বললো হাসান তুই তো ভালো ফ্যান, তো সে আমি তখন থেকে আর কি আস্তে আস্তে ইন্সপিরেশন হয়ে নিয়ে এরকম হলো। বাসায় জানালাম আম্মুকে যে আমি এরকম নামটা মোহাম্মদ আতিক হাসান, আহমেদ আতিক হাসান করবো। তো শুনে মতো আমাকে স্কুলে নিয়ে চলে গেল, ঠিক আছে চল তোর নাম চেঞ্জ করে নিয়ে আসি।
আসলে খুব ভালো লাগলো আবার যে সন্তানের ইচ্ছাটাকেও কিন্তু বাবা অনেক ভালোভাবে,
এখন ভাবলে খুব ভালো লাগে যে বাসা থেকে এরকম মেনে নিচ্ছিল ব্যাপারটা।
না, এবং আমার মনে হয় যে বুড়ো বয়সে বলার মতো একটা খুব চমৎকার একটা স্টোরি আপনার আড্ডা জানিয়ে দিতে পারেন facebook.com/hororclub পোস্টে কমেন্ট করে আপনি জানিয়ে দিতে পারেন। আগামীকাল শুক্রবার কিন্তু বিকাল তিনটার সময় থাকছে এক কাপ বিকেল নিয়ে, সব পুরোনো পুরোনো গান, বেশি বয়সী গান আর কি আমি বলি। এবং আতিকেরও আমার ধারণা পুরোনো পুরোনো গানগুলো অনেক বেশি পছন্দ।
হ্যাঁ, খুবই।
ওকে, তো এই তিনটা ঘন্টা খুবই চমৎকার চমৎকার কিছু গান বাজে, তো সে কথা না বলে এখন আবার ভূতের ভালো করে কথা বলি। মেহেদি হাসান সানি, আচ্ছা আতিক রহমান আতিকের কমেন্টটাই বোধ হয় আর পড়া হলো না, কারণ এখন যেটা হয় যে লেটেস্ট কমেন্টটা আসতে থাকে এবং যার কারণে ঠিক আগের লিখিত চলে যায়। আচ্ছা আতিক রহমান আতিক লিখেছে, হ্যালো আতিক ভাই, হাউ আর ইউ? যারা ফেসবুক ইউজ করে না তারা কিভাবে টেক্সট কমেন্ট করবে, তাদের জন্য ওয়েটা হচ্ছে আসলে আমাদের কমিউনিকেশনের মাধ্যমটা একমাত্র ফেসবুক এবং আমাদের ইমেইল। তো ইমেইলটা হচ্ছে চলাকালীন সময় ইমেলটা চেক করা হয় না, শেষ হয়ে গেলে ইমেলটা চেক করা হয়। তো সারা সপ্তাহে ইমেল নিয়ে আমরা একটা বসি, আর নর্মালি চলাকালীন সময় আপনি কথা বলতে চাইলে সেটা মাধ্যমটা আছে ফেসবুক। আমাদের সাথে আরো আরো অনেকেই আছেন, তো তাদের কথাগুলোতে আবার একটু পরে যাই, বরঞ্চ আমরা এখন যেটা করবো যে আমাদের সেকেন্ড আওয়ারের মূল আকর্ষণ যেটা ভুতিয়া, আমাদের আজকের ভুতিয়াটা বরঞ্চ শুনে আসি। এবং আজকের ভুতিয়াটা এটা ভুতিয়ার 62তম গল্প, এবং আজকের গল্পটি স্বপন বুড়োর গল্প। স্বপন বুড়োর গল্পের নাম হচ্ছে নিশি ডাক। তো নিশি বলতে কি আতিক হাসানের নিশি সম্পর্কে ধারণা আছে? নিশি কি?
নিশি তো রাত,
রাত, কিন্তু নিশি ডাকের সেই নিশিটা কি হতে পারে
সেটা গল্প শুনিয়ে আমায় জানতে হবে।
আচ্ছা, আর না তারপরেও হচ্ছে যে এমনিতে আমরা জানি যে গ্রাম বাংলায় এরকম কিছু কথা প্রচলিত আছে যে অমুকের মানে অন্য মানুষের মতো করে টেকে নিয়ে যায়, বা হয়তো যে মানুষটা নেই আর
হ্যাঁ এরকম একটা এক্সপিরিয়েন্সের কথা আমি বলছিলাম তো একজনের, যে তার ঘনিষ্ঠ একজন এলাকার বন্ধুর গ্রামের একটা ঘটনা, যে বন্ধুর বেশে এসে মাছ ধরতে নাম করে।
রাইট, এরকম অনেক গল্প আসলে আছে,
এরকম ঘটনা অনেক
অনেক অনেক আছে। তো এই এই জিনিসগুলো বা এইটাকে এই ক্যারেক্টার গুলোকে বলা হয় নিশি বা কখনো বলা হয় ভুলো। আবার আমাদের এদিকে আমি সম্ভবত শুনেছিলাম বাঘাইল বা এই টাইপের কিছু একটা, এই ধরনের বিভিন্ন নামে আসলে প্রচলিত আছে। তো এই নিশির ডাক মূলত এরকমই একটা গল্প। তো এই গল্পটা খুবই ইন্টারেস্টিং এবং
তাহলে শুনি, এরকম গল্প ভালো লাগে।
হ্যাঁ, এবং স্বপন বুড়ো যে এবং আমাদের ভুলোর ছলনা এখন পর্যন্ত যে কয়েকটা গল্প পড়া হয়েছে গুড এফএম হরর ক্লাবে, একদম মানে যাদের ফিডব্যাক মানে লিসনারদের ফিডব্যাক অনুযায়ী একদম উপরের দিকে থাকবে এই গল্পটা, ভুলোর ছলনা। অনেকে পরেও শুনতে চেয়েছেন গল্পটা, এই গল্পটাও সামনে একদিন আমরা বাজাবো। তো এই নিশির ডাক এই গল্পটা হচ্ছে স্বপন বুড়ো, এবং স্বপন বুড়ো হচ্ছে একজন সাহিত্যিকের ছদ্মনাম, তার মূল নাম হচ্ছেন অখিল নিয়োগী, এবং তিনি খুব সুন্দর একজন কবি, অনেক কিছু লিখেছেন, তার লেখাও সমালোচনা অবশ্যই করবেন। তো স্বপন বুড়ো গল্পটা খুবই সুন্দর একটা গল্প। তো স্বপন বুড়োতে যাওয়ার আগে যেহেতু আহমেদ আতিক হাসান হাসানের অনেক বড় একজন ফ্যান, আমি এই সময়ের ভেতরে যেটা করেছি একটা গান ঢুকিয়ে দিয়েছি, এবং আমি জানি বুঝতে পারছি ভালো ক্লাবের যারা জেনুইন লিসনার তারা গানও ভালোবাসেন, গল্প শুনতেও ভালোবাসেন। তো আমরা একটা ছোট্ট বিরতির পর আমরা আর গান শুনবো। হ্যাঁ অবশ্যই, তো আর কে যে গানটা শুনবো সেই গানটা আমার খুব পছন্দের একটা গান, অনেক গানই খুব পছন্দের। এই গানটা হচ্ছে এত চাই তবুও কেন পাই না। তো এই গানটা শুনতে শুনতে আমরা চলে যাব আমাদের আজকের ভুতিয়াতে। পুরোটা সময় আপনি সাথে থাকবেন আশা করছি, এবং সাথে থাকবেন। আপনার কথা জানাবেন facebook.com/radio ভুতিয়া, আপনি নিজেই একটা ক্লাব ফর্ম করে চলে আসতে পারেন, আমি যাদের কাছে মতো আপনি চলে আসতে পারেন স্টুডিওতে, আপনার ক্লাবের অন্যান্য মেম্বার নিয়ে আপনি নিজে একা চলে আসতে পারেন, আমরা একসাথে বসে স্টুডিওতে আড্ডা দিব। এরকম এক্সেপশনাল এবং মজার মজার ইন্টারেস্টিং কাহিনী যদি থাকে আপনার লাইফে সেই গল্পগুলোও শোনা হবে, গল্প গান আড্ডা সব মিলে ভূত এফএম হরর ক্লাবে। আসলে পুরোটার সময় অনেক ভালো কাটবে ভূত এফএম এত রেডিও ভূতি.fm এই ঠিকানা মেইল পাঠালেন, সাবজেক্ট ফিলে লিখবেন হরর ক্লাব। আবারও বলছি ভূত এফএম এত রেডিও ভূতি.fm এই ঠিকানা আপনি মেইল পাঠাবেন, আর সাবজেক্ট ফিল্ডে হরর ক্লাব উল্লেখ করে দেবেন। তো আমরা চলে যাচ্ছি ব্রেকে, ব্রেক শেষে ফিরে আসছি সঙ্গে।
ভূতিয়া পর্ব 62, আজকের গল্প নিশির ডাক, রচনা স্বপন বুড়ো, কণ্ঠে সৃষ্টি নুসরাত এবং সার্জিনা। ঝন্টা যখন একেবারে কোলের খেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে, সেই জন্যে সে আহ্লাদী পিসির কোলে মানুষ হয়। আহ্লাদী পিসি ঝন্টার বাবার টু সম্পর্কের এক বোন, মাথায় একটু সমস্যা আছে বলে শ্বশুর ঘর করতে পারেনি, আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদীর মতো কথা বলে, তার নাম হয়েছে আহ্লাদী। বাড়ির ছেলেমেয়েদের সে তাই আহ্লাদী পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদে পিসি হার ওকে কোল থেকে নামাতে যায়নি। ঝন্টাও আল্লাদে পিসি বলতে একেবারে অজ্ঞান, আল্লাদে পিসি স্নান করিয়ে দেবে, পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না। ঝন্টার মাও সাত ঝামেলায় দিবা রাত্রি জড়িয়ে থাকেন, তাই আল্লাদে পিসির কোলে ছেলে দিয়ে তারও সকল রকমই নিশ্চিন্তি। আল্লাদে পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো সে পিসির জন্যে নানা রকম মাছ ধরে নিয়ে আসে। পিসি একগাল হেসে বলে,
ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো ভাত মাছ খেয়ে বাঁচি।
বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরে জল পড়ে, ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আল্লাদে পিসির জন্যে শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি ধরে না। এক কথায় ঝন্টা পিসির জন্য সব করতে পারে, আবার ঝন্টাই পিসির সব। আল্লাপে পিসি মরলে যে ঝন্টাই তার গলায় পিন্ডি দেবে, এই কথায় সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। আল্লাপে পিসি হঠাৎ তিন দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সমর্থ আল্লাপে পিসি দেহে রোগ পালায়নি, অমন ভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণাই করতে পারেনি। দুর্দান্ত তোষী ছেলে ঝন্টা। আল্লাপে পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠে ছুঁয়ে দিয়েছে। কারো সঙ্গেই কথা কয় না, খায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রির ঘুমের ঘোরে ঝন্টা ধড়মড় করে উঠে বসে। মা সুধন,
হে রে ঝন্টা, বিছানার উপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়।
ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে তারপর ফিস ফিস করে মাকে সে বলে,
আল্লাপে পিসি আমায় ডাকলো যে।
শুনে মা শিউরে ওঠেন, ঝন্টার গায়ের মাথায় পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন, রাম রাম রাম। পাড়ার পাঁচজন বৌছি বলে, ও ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো, পোড়ার মুখে আল্লাপে মরেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শ্যাওড়া গাছ। গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে এই শ্যাওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে রেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন, বললেন,
ভাগ্যি সবে বুদ্ধি করে পরিচয়টা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমার ঘাড় মটকে রাখত।
এইভাবে সারা গায়ে একটা চাপা ফিস ফিস আলোচনা। কেউ বিশ্বাস করে, কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস, আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা আবছা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাউর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পেছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকট ভাবে ডেকে গেল। কোথায় একটা ফুতুম পাখি একটানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে, একটা থমথমে ঝিমঝিমে ভাব। এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাপে পিসি ওকে ডাকছে।
তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠছে দেখতে আয়, তোর পোলোটা নিয়ে আসিস যেন, ওরে ঝন্টা
আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল, সে বিছানার উপর উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের উপর ছিল, আস্তে হাতটা সরিয়ে রাখল। কে যেন কানের কাছে বলল,
দরজাটা ভিজিয়ে দিয়ে ঝন্টা, নোংরা ছেঁকে যাবে।
ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কলকল করে বর্ষার জল ঢুকছে খালে, ঝন্টা ছপ ছপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো ঝন্টা ভেবে কুল কিনারা পায় না। ও যে খালুই সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। তার আকর্ষণে জনটা সেই মাছ ভর্তি খালুই নিয়ে এগিয়ে চলল। একি এটি সেই শ্যাওলা গাছ?
আমায় শোল মাছ পোড়া খাওয়াবি জনটা?
জনটা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে, আহ্লাদে পিসি না, দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে যেন জনটা জ্ঞান ফিরে এলো, আহ্লাদে পিসি তো মরে গেছে, ও তাহলে কার ডাক শুনে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষকালে মনে জোর এনে ঝনটা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পেছন থেকে আহ্লাদে পিসির কান্না শোনা গেল।
ওরে ঝনটা, জল মাছগুলো আমায় দিয়ে যা, আমি আর কিচ্ছু চাই নে, কিচ্ছু চাই নে।
আহ্লাদে পিসির কথা যত কাটে আসে ঝনটা তত ছোটে। হঠাৎ সে দেখলো একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের খালুই ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝনটা সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছল, ওর মুখ দিয়ে তখন গ্যাজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় তিন দিন পর ঝনটা তাকাল। কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না, শুধু বোকার মতো ড্যাব ড্যাবে চোখে চেয়ে থাকে। গায়ের সবই বলল, দেখো ঝনটার মা, এখন থেকে ঝনটাকে একেবারে চোখে চোখে রাখতে হবে। পেতনীরা ওই রকম করে নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে খার মটকে রাখে। শুনে ঝনটার মার বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে ছেলের শিওরে জেগে থাকে, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে, ভাবে আমার শান্তির সংসারে এ কি হলো, কি কুক্ষণি পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করল যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝনটা। হঠাৎ সে বলে বসল,
আমি পোড়া শোল মাছ খাবো।
অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আঁতকে উঠল সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে গেল। দেখা গেল যে ঝনটা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে আইটাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝনটা বলল,
মা এক গ্লাস ঠান্ডা জল দাও না।
মুখের কথা খসাতে যতটুকু সময় দেখা গেল সুন্দর একটি গেলাসে টল টলে পরিষ্কার জল। ঝনটা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সব টুকুর মেঝেতে ফেলে দিয়ে বললেন,
কখনো মুখে দিস না ঝনটা, ওসব পেটনিতে চোখাচ্ছে।
সন্ধ্যার পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝনটাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন,
আমার জ্বরটা ফুরিয়ে গেছে, কাশির জ্বরটা না হলে আমার আবার মুখে ওঠে না।
আপন মনে ঝনটা বলল, তুমি জ্বরটা খাবে ঠান্ডি? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়ল একটা কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন,
এই তো কাশির জ্বরটা, একেবারে নতুন কৌটো, কোত্থেকে এলো ঝনটার মা?
আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতো, তারা খুলে বলল। জর্দার কৌটোটা গাঙ্গুলি কিনে হাতে তুলে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু যেই আল্লাদি পেতনির কথা শুনলেন অমনি রাম রাম করতে করতে একেবারে নিজেদের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায়, কৌতূহলে হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। কিন্তু কত রাতে লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে, কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো। গম গমে বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে গেল। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝ রাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেন। বাঁশঝাড়ের পেছন দিকে যেখানে একটানা ছিঁচি রেখে চলে, সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন, ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গারাম জপ করতে থাকেন। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিয়ে আসছে। সেদিন সন্ধ্যে থেকে একটানা ছিঁড়ছিঁড়ে বৃষ্টি হচ্ছে। দূর বনে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে। মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সেঁধেছে কেউ খবর রাখে না। কেরস্ত বাড়ির কোয়ালগুলোতে গরুগুলো এমন ভাবে হামলাচ্ছে যে মনে হয় তারা অশুভ কোন ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো পেঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শো শো হাওয়া বুক চিরে উত্তর অঞ্চলের জলাভূমির ওপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোনো পেত্নি বুঝি নিঃশ্বাস ফেলছে। গায়ের পথে আজ একটিও লোক নেই। কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে। জন্তাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধ্যেবেলা উনুনে আগুন পড়েনি, বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধ্যে থেকেই দাবা পাশা খেলতে বসেন। তাদের চিৎকারে আশেপাশের দশটা লোক ঘুমোতে পারে না। আজ আধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে সরিয়ে রেখে সবাই ফরাসের উপর অঘরে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষণ চলছে, তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশের সমস্ত তারা মেঘে থাকা পড়েছে। মাথার উপর কালপুরুষ, একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝড়ো হাওয়া, ঝিঝির ডাক, ব্যাঙের শব্দ, পেঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমন ভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিস ফিসেনি কথা শোনা গেল।
জনটা উঠে আয়, জলের ধারে মাছ তৈ তৈ করছে।
জনটা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সেই ফিসফিসেনি আহ্বান ভেসে এলো। উদাস দৃষ্টিতে জনটা উঠে বসল। কার ডাক, কোথায় দিতে হবে কিচ্ছু জানে না, তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই পাশ বনের কানাকানির মতো কার আহ্বান।
আজ আর বলো নিষ্ঠে জনটা, কাপড়া জালটা নিয়ে বেরিয়ে আয়।
এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। ঝন্টা খাপলা চালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুরের ডানার ছটপটি। কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধে হয় না।
ওই যে ওইখানে কত মাছ গাই মারছে, তুই দেখতে পাচ্ছিস না ঝন্টা? এগিয়ে যা, ছুঁড়ে দে ক্যাপলা জাল।
অশরীরীর নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলার মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরি পানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গায়ের কেউ জানতেও পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল খুব তবু ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা চালে টেনে তুলল, সারা গায়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। বহু বছর কেটে গেছে, এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিরে চলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো, চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি করে। শুনলেন ভূতিয়া পর্ব 62, আজকের গল্প নিশির ডাক, রচনা স্বপন বুড়ো।
চলছে চলছে এবং চলবে ঠিক রাত দুটো পর্যন্ত, 12:43 ঘড়িতে। এই মধ্যে সময় আমরা শুনে আসলাম ভূতিয়ার আরো একটি গল্প, ভূতিয়ার 62 গল্প, স্বপন বুড়োর গল্প নিশির ডাক। তো নিশির ডাক কেমন লাগছে আপনার কাছে জানতে চাচ্ছি। আমার এই মুহূর্তে হাতের কাছে যিনি আছেন তার কাছ থেকে শুনি, কেমন লাগলো আজকের গল্প?
এই গল্পটা ভালো বলতে পারবো না, কারণ এখানে একটা মৃত্যু আছে,
এই ধরনের গল্পগুলো যেটা দেখেছি যে এই টাইপের গল্পগুলোর সমাপ্তিটা কিন্তু একটা সময়ে,
হ্যাঁ,
তবে সেই ভুলোর ছলনাতে কিন্তু আবার মানে গল্পের মূল যে চরিত্রটা সে কিন্তু আবার বেঁচে গিয়েছিল আর কি, অল্পের জন্য বেঁচে গিয়েছিল, ভুলোর পিছনে দৌড়তে দৌড়তে সে বেঁচে গিয়েছিল। এবং ওই গল্পের মজাটা ছিল সেই গল্পের মানে যে মূল দুইটি চরিত্রকে নিয়ে আর কি গল্প গল্পটি বানিয়েছিলেন, তার ভিতর মানে একজন দুজন বন্ধু এবং একজন বন্ধু আরেকজনকে একজনের মানে বন্ধুর রূপে একজন ভুলো এসে আরেকজনকে দৌড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, তো পুরো গ্রাম এদিকে আঁকা বাঁকা পথ ধরে তাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে পরে মরে যাবে। তো সেই না মরে যায়নি, সেই গ্রামের একজন দাগি চোর, সে হচ্ছে খুব ভালো দৌড়তে পারত, তো সেই চোর দৌড় দিয়ে শেষ পর্যন্ত তাকে থামাতে পেরেছিল, তো সেজন্য সেই গল্পের সেই চরিত্রটি বেঁচে গিয়েছিল। তো যাই হোক, এই করুণ পরিণতি সবসময় হয় কিনা সেই কথা ভাবতে গিয়ে আবার মনে পড়ে গেল এই গল্পটার কথা। তো যাই হোক, এরকম আরো অনেক সুন্দর সুন্দর গল্প কিন্তু থাকবে সামনে, এবং দেশি বিদেশি যে কোনো রাইটারের গল্পই কিন্তু চলে আসবে, আসছে অলরেডি। আমরা তো এখন পর্যন্ত এডগার অ্যালান পো-এর গল্প করেছি, এইচ.পি. লাভক্রাফটের একটা গল্প কয়েকদিন আগে পাওয়া হয়েছে, তারপর আরো অনেকের গল্পই থাকবে সামনে। বার্নার্ড শ'-এর গল্প একটা আছে এই মুহূর্তে হাতে, সেটা হয়তো সামনে যে কোনো একটা এপিসোডে চলে আসতে পারে। তো খুব সুন্দর সুন্দর গল্প, ভূতিয়া সবসময় খুব চমৎকার থাকবে, এবং ভূতিয়ার গল্পগুলো সবসময় আপনাদেরকে যে হরর এন্টারটেইনমেন্টটা দেওয়ার জন্য মূল হরর এন্টারটেইনমেন্টের মূল মানে কি বলা
হরর ক্লাবের মূল আকর্ষণ আমার কাছে মনে হয় এটা না,
ভূতিয়া। তো এটাই হচ্ছে এখনকার মতো কথাবার্তা, যা একটু ফেসবুকে দেখে আসি যারা আছেন তাদের কেমন লাগছে। নাবিল সম্রাট লিখেছেন, হাই ভাইয়া, আমি নাবিল শুনছি নোয়াখালী থেকে, বাসায় কেউ নেই, আজকে লাইট অফ করে শুনছি। নজরুল ইসলাম প্রান্ত লিখেছেন, নোয়াখালী মায়ের থেকে তিনি শুনছেন। অদ্ভুত সেই ছেলে লিখেছেন, ড্যাশিং, সে অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করলো হাঁটা। আমাদের সাথে আছেন আরো আছেন বাদশা খান, ভাই আমি যশোর থেকে শুনছি, অনেক মজা লাগছে, এটাই চাচ্ছিলাম, মজা লাগছে। সাইম আহমেদ আছেন, দেখেছেন খুব ভয় লাগছে, সাথে আছে নোয়াখালী থেকে, এতটা ভয় আসলে কি লাগছে। সুমন রহমান আছেন, দেখেছেন অনেক ভয় লাগছে, আমার পাশে কেউ নাই, গোলবা লিখছে না, এটা বোধহয় মজা করেই লিখেছে, তার মানে আপনার কি ভালোও লাগছে না জানাই দেন আমাদেরকে। রিয়েল ফেরারি লিখেছেন, বুড়ি ও বুড়োর কন্টেন্টটা ভালো ছিল, ইমেলটা ভালো ছিল। অ্যাঞ্জেল পপি লিখেছেন, মিরপুর থেকে শুনছি, প্রিন্স ইউনুস আছেন আমাদের থেকে, রাজশাহী থেকে। ভয় লাগছে, আরো ভয় পেতে চাই, আর ভয় কিভাবে দেখাতে হয় সেটা আমাদের জানা নাই। তো আমরা এখন একটা গান শুনবো। তো এখন যে গানটা শুনবো, এই গানটা হরর ক্লাবে বাজানো প্রথম গান, এবং প্রথম গানটা হচ্ছে অঞ্জন দত্তের জেরেমির বেহালা। এবং জেরেমির বেহালা শোনার একটা রিকোয়েস্ট ছিল, দেখতে পেয়েছিলাম মানে কমেন্ট সেকশনে একটা রিকোয়েস্ট ছিল, তো এই মুহূর্তে কমেন্টে চলে পড়ছে না যিনি রিকোয়েস্ট করেছিলেন। আশা করি তার খুবই ভালো লাগবে। জেরেমির বেহালা শুনতে শুনতে চেষ্টা করব এই ঘন্টায় আরো একটা গল্প আপনাদের শোনানোর। গান শুনে আবার ফিরে আসি।
আমার
মনে হয় যে প্রত্যেক মাসে এক দুইবার বাজানো,
সর্বাধিক ভাবে শোনানো হয়েছে এটা মনে হয়।
আমারও তাই মনে হয়,
গানটা অনেকবার শোনানো
হয়েছে। খুবই খুবই সুন্দর একটা গল্প। তো আমরা আরো গল্প শুনবো, আরেকটা গল্প শুনি।
হ্যাঁ, আমি আর ওই এর আগে মনে হয় পিঙ্ক ফ্লয়েড একটা গান,
হ্যাঁ কমফর্টেবলি নাম,
কমফর্টেবলি নাম স্যার ছিলেন।
হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমফর্টেবলি নাম। তো আমি সেদিন গত এপিসোডে বা তার আগের এপিসোডে ফোনে অনে আসছিলাম আপনার সাথে, তখন আমি আমাদের পাশের গ্রামের যে রাস্তা দিয়ে মাঝে মাঝে যাই আর কি, একটা ডাকাত আস্তানার কথা বলছিলাম। অনেক আগে সেখানে ডাকাত আস্তানা ছিল, একটা দীঘির পাশে, ওই আরেকটু পাশে যে রাস্তাতে মানে আমরা যাই, ওইটাকে বলে যুধিষ্ঠির বাগান, আম বাগান আছে বলো। আম বাগানের মাঝখানে একটা কুয়া আছে, অনেক আগের কুয়াটা এখন ব্যবহার হয় না। কুয়া মনে হয় চিনেন, আগের দিনে কুয়া পানি তুলত, অনেক আগের কুয়াটা, এখন আর সেই কুয়ার পানি নেই। তো ইয়ার কথিত ছিল যে ডাকাত মানুষ মেরে মেরে কুয়ায় ফেলত।
আচ্ছা,
তো কুয়াটা আশেপাশে মানুষ কুয়াটা হাতে যায় না, তাই মাঝে মাঝে রাতে পাশের গ্রামে যে বন্ধু বান্ধব আছে আমি বেড়াতে যাই বাসায়, তখন পাশের গ্রামে যাই। তো রাতে যখন একটা দুইটা মানে মানে বাজে আসি, কেন জানি আমি তখন কমফর্টেবল গানটা গানটা ছাড়ি, মাথা চিন 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 করে অনেক রাতে, শুধু দেখা গেলো একটা দুটো পাতা নড়ে, যে একটা পশু পাখিদের শব্দ পাবেন, ঠিক সেই মুহূর্তে আর কি ছেড়ে আসি। তো ওই গানটা শুনে আমার মনে পড়ে গেল আমার সেই যথেষ্ট বাগানের কথা আর কি।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুবই চমৎকার এক্সপেরিয়েন্স, লাইফ এক্সপেরিয়েন্স। হ্যাঁ আসলে, এবং এই রাতের বেলার জন্য আসলে কিছু গান এমনিতে আমার মনে হয় কিছু গান আলাদা থাকে, যে গানগুলো
বনে জঙ্গলে রাতে ঘোরার জন্য কিছু মিউজিক থাকে আলাদা।
হম, এবং এই গানগুলো আসলে বোধহয় ওই সময়গুলোতে মানে ফিলিংসটাকে আরো গভীর করে দেয়, ডিপ করে দেয়, গাঢ় করে দেয়। তো যাই হোক, আমরা আবার অনেক বেশি গাঢ় হয়ে যাচ্ছি, অনেক ডিপে চলে যাচ্ছি। তো আমাদের হাতে এই ঘন্টার সময় আছে ছয় মিনিটের মতো। তো এই ছয় মিনিটে আমরা বরঞ্চ কয়েকটা ফেসবুকের কমেন্ট একটু দেখে নিচ্ছি, যারা আমাদের সাথে আছেন তাদের কয়েকটা কমেন্ট একটু পড়ে নিই। আর আপনি আপনার ক্লাব নিয়ে আমাদের সাথে কানেক্টেড হতে চাইলে যেটা করতে হবে, আমাদেরকে মেইল পাঠাতে হবে putfm@radiofurti.fm এই ঠিকানায় আমাকে মেইল করতে হবে। সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব, আপনার নিজের লেখা কোনো গল্প, আপনার এলাকায় প্রচলিত কোনো ঘটনা বা গল্প, যে কোনো কিছু, বা আপনি নেটে পড়েছিলেন, বা আপনি যে কোনো জায়গায় কোনো একটা গল্প পড়েছিলেন, সেই গল্পটা পড়ে আপনার অনেক ভালো লেগেছিল, হরর গল্প, সেই গল্পটা আমাদেরকে পাঠাতে পারেন। আপনি যদি অনুবাদ করার অভ্যেস থেকে থাকে তবে তো কথাই নেই, আপনার প্রিয় যে কোনো রাইটারের একটা হরর গল্প আমাদেরকে অনুবাদ করেও পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই আপনারা সেই গল্পটা আপনার নিজের লেখা, সেখানে আপনার লেখক হিসেবে নিজের নামটি লিখে দেবেন। আর যদি আপনার লেখা না হয় তাহলে অবশ্যই সংগৃহীতের কথাটা উল্লেখ করে দেবেন, যদি লেখকের নাম জেনে থাকেন সেই লেখকের নামটি দিয়ে দেবেন। আর অনুবাদ অনুবাদের ক্ষেত্রে তো অবশ্যই মূল লেখকের নাম সহ জানিয়ে দেবে যে সেটা অনুবাদ গল্প। তো সেই সকল গল্পগুলোর অপেক্ষায় থাকলাম মুজিবনের মেইলে। প্রত্যেক সপ্তাহে আমরা মেইল অফ দ্য উইক যখন নির্বাচন করি তখন অনেকগুলো গল্প আছে, সেই গল্পগুলো থেকে একটা গল্প আমরা সিলেক্ট করে পড়ি। আর সবসময় চেষ্টা মানে যেটা বলছিলাম যে এই রিসেন্ট সময় কেন যেন মানে ঠিক আগে একদম শুরু থেকে বা কিছুদিন আগেও বেশ অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর কিছু গল্প আসছিল রিসেন্ট সময়টাতে। গল্পের ভেতর ওইরকম নাটকীয়তা বা কিছু যেন একটা মিসিং মনে হচ্ছে, আরো ভালো কিছু বা আরো অদ্ভুত কিছু হয়তো শুনতে ইচ্ছে করে। সেই অদ্ভুত জিনিসটা হয়তো আপনি লিখে ফেলতে পারেন, আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করছে, আমাদেরকে পাঠিয়ে দিন ফোটো সঙ্গে মেইলে facebook.com/radiofurti এই ঠিকানায়। তো আপনি এখনকার আপনার কথাগুলো জানিয়ে দিতে পারেনি, নেক্সট আওয়ারে আমাদের সাথে অবশ্যই থাকবেন, অবশ্যই থাকবেন রাফেল ভাই আমাদের সাথে। আমাদের এখনো যে সেগমেন্ট গুলো বাকি আছে, আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক, আমাদের আজকের হরর ক্লাবের মেম্বার আতিক হাসান তার একটা স্টোরি আছে। সো নেক্সট আওয়ারে আমরা এই জিনিসগুলোই শুনবো এবং এর বাইরে যদি সময় থাকে আরো কিছু শুনতে পাবি। তো এখন আমরা এই আওয়ারটা শেষ করে দিব, একটা গান শুনতে শুনতে আমরা নেক্সট আওয়ারে চলে যাবো। তো এই গানটাও খুব বিখ্যাত একটা গান, জন লেননের গান ইমাজিন। তো এই ইমাজিন গানটার একটা কাভার শুনবো আমরা এখন। তো এই কাভারটা হচ্ছে গ্যালিলিয়ান চ্যান্ট, তাদের করা কাভার, খুব অদ্ভুত সুন্দর একটা কাভার।
আর দৃষ্টি ভাই আগের গানটা কিন্তু হাই হোপস ছিল,
সরি হাই অফ ছিল, আমি ভুলে কমফোর্টেবলি না করেছি, রাইট হাই অফ ছিল ইমপ্লয়েড। তো এই যে ছোট সময়ের ভিতরে এই ধরনের অদ্ভুত ব্যাপার, এখান থেকে কি ভুতুরি শব্দ প্রয়োগ করতে, যাই হোক যাই না, আমরা চলে যাচ্ছি ইমাজিন গান, ইমাজিন গান শুনতে শুনতে আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুর্তি, রেডিও ফ্যান অ্যান্ড টু ফুর্তি। ঘড়িতে সময় রাত 1:02, আমি রাস্তায় চলে আসলাম সৃষ্টির সাথে এবং সৃষ্টি এখন এই মুহূর্তে স্টুডিওতেই আছে এবং আমরা দুজনই এখন হাজির হয়েছি কলকাতা বড় ক্লাবে। তো আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি যে অনেক ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন এবং এনজয় করছেন ভূতাসম হরর ক্লাব। তো সৃষ্টি কি অবস্থা, কেমন হচ্ছে আজকে সবকিছু মিলিয়ে?
হ্যাঁ রাফেল ভাই খুবই ভালো আছে এবং খুব জমজমাট একটা আড্ডা হচ্ছে আজকে হরর ক্লাবে, বেশ সুন্দর সুন্দর কিছু ঘটনা শুনছি, অভৌতিক এবং ভৌতিক সব ধরনেরই। তো রাফেল ভাই আপনি কেমন আছেন?
আমি তো ভালো আছি এবং সবসময় ভালোর দলে, আর সেই সাথে আমি শুনছিলাম আজকে যে ভুতিয়া, সেই ভুতিয়া নিয়ে সবার রিয়াকশনটা কি?
হ্যাঁ ভুতিয়ার নিয়ে রিয়াকশন দেখছিলাম, তো লিখেছে ভালো ভালো, আবার অনেকেই লিখছে আরো ভয় পেতে চাই,
আমি বুঝতে পারছি একটা লেখাতে ড্যাশিং
ড্যাশিং।
আচ্ছা তো
অদ্ভুত সেই ছেলেটি হচ্ছে ভ্রমণ করেছিল,
অদ্ভুত সেই ছেলেটি, অদ্ভুত সেই ছেলেটি। আপনি আপনার আপনার কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সাথে আপনি অনেক এনজয় করবেন এবং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। তো যাই হোক আমি সৃষ্টি একটু কমেন্টগুলো পড়ুক, ইন দ্য মিন টাইম আমি একটু বলে দিই যে ভূতাসম আজকে কি হবে, ভূতাসম তো আজকে আজকে রাত 11:59। তো ভূতাসমের যে এপিসোডটা আমরা সামনে নিয়ে আসছি সেখানে আফরান ভাই উপস্থিত থাকবেন, আপনাদের অনেক পছন্দের একজন স্টোরি টেলার, এবং সেই সাথে আমাদের আরও কিছু নতুন অতিথি থাকবেন, চমৎকার কিছু অডিও ক্লিপ রয়েছে, আমি খুবই চেষ্টা করব কালকে সেগুলো প্লে করতে, অ্যাটলিস্ট একটা তো প্লে করতেই চাই। ইমেইল আছে, ইমেইলের চাইতে অডিও ক্লিপ একটা একটা দারুণ অডিও ক্লিপ আছে, আমি সেটা প্লে করতে চাই আগামীকাল। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে কালকে খুব একটা জমজমাট ভূতাসম আপনাদের উপহার দিতে পারবো, এবং সেই সাথে ভূতাসমের জন্য আপনাদের মানে ভূতাসমকে কেন্দ্র করে আর নতুন একটা সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে, কি সৃষ্টি তাই তো? আপনাদের যেটা করতে হবে সেটা সবসময় আমাদের সঙ্গে থাকতে হবে, ভূতাসন এবং ভূতাসন হরর ক্লাবের সঙ্গে থাকতে হবে, এবং আমাদের যে অ্যাড্রেসটা ভূতাসন @radiofurti.fm এই অ্যাড্রেসে আপনারা যত পারেন আপনাদের জীবনের সেরা ঘটনা ভূতাসনের জন্য এবং আপনাদের গল্পগুলো পাঠিয়ে দিন ভূতাসন হরর ক্লাবের জন্য, এবং আমরা আপনি শুরুতে অবশ্যই লিখুন যে আপনি কার জন্য লিখছেন ভূতাসনের জন্য নাকি ভূতাসন হরর ক্লাবের জন্য, এবং আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে। আর আমি বলবো ভূতাসনের জন্য স্পেশালি যারা লিখতে চান তাদেরকে বলবো যে আপনারা আপনাদের নাম ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই লিখবেন যারা স্পেশালি স্টুডিওতে আসতে চান, আর যারা চান যে তাদের সাথে ফোনে আমরা কথা বলি বা কমিউনিকেট করি, বিশেষ করে যারা দেশের বাইরে রয়েছেন তারাও কিন্তু ইমেইলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনার যদি সেই ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে দেন তাহলে আমরা ডেফিনেটলি আপনার সাথে কন্ট্যাক্ট করবো এবং আপনার ঘটনা আপনার ঘটনা আপনি শেয়ার করতে পারবেন ওভার দ্য ফোন, দিস ইজ অলসো পসিবল। সো আমার মনে হয় যে আপনারা সবাই মানে আমাদেরকে আমাদের যে আহ্বান সে আহ্বানে বারবারই সাড়া দিয়েছেন, যতবার বলেছি ততবারই। এবং মাঝখানে অডিও ক্লিপ যেমন আপনারা কম পাঠাচ্ছিলেন বলেছি, সঙ্গে সঙ্গে অডিও ক্লিপ দিয়ে একদম বন্যা বয়ে গেছে। তো সবসময় আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন আশা করবো, এবং পুরো সময়টা ভোটের পুরো সময়টা আমাদের চেষ্টাই থাকে সারা সপ্তাহ জুড়ে আপনাদেরকে কীভাবে এন্টারটেইন করা যায়, কীভাবে ভয়ের রাজ্যে নিয়ে যাওয়া যায় এবং সেখান থেকে ভয় দেখিয়ে আবারও নর্মাল লাইফে ফিরে নিয়ে আসা যায়। তো দিস ইজ অল অ্যাবাউট ভোটাসম, এবং আশা করছি কালকে একটা জমজমাট ভোটাসম উপহার দিতে পারবো আপনাদেরকে। সবাই দোয়া করবেন আমার জন্য, এবং এই কথা দিয়েই আমি ভোটাসম প্রসঙ্গ শেষ করতে চাই। এখন চলে যেতে যাই আমাদের মেসেজ অর্থাৎ কমেন্টে, রাইট?
হ্যাঁ রাসেল ভাই, বেশ কয়েকটা না অনেক অনেক কমেন্ট চলে এসছে। হৃদয় খান হৃদয় আছেন আমাদের সাথে, ইয়াসিন শফিন আছেন আমাদের সাথে, লিখেছেন রাসেল ভাই আইসা গেছে, খুব ভালো লাগছে,
থ্যাংক ইউ সো মাচ।
লিখেছেন মাহমুদুল হাসান রিয়াদ, ভূত এফএমে কি আছে রাসেল ভাই? রাসেল ভাই তো
ভূত এফএমে ভূতের মানে ভূত এফএম যেহেতু সেহেতু আপনার ঘটনা রয়েছে, এবং
উনি সম্ভবত আজকের এপিসোডের কথাই জানতে চেয়েছিলেন, কারণ তিন চার মিনিট আগে কমেন্ট ছিল।
আচ্ছা আজকে হ্যাঁ সেটাই। আর আজকে ভূতেশম হরর ক্লাবে যেহেতু ওনার কথা অনেক প্রশ্ন আসলোই, তো ভূতেশম হরর ক্লাবে আমরা বাকি কি শুনছি সেটাও একটু সৃষ্টি তাহলে বলে দাও।
হ্যাঁ ঠিক যেটাই, যে ভূতেশম সবসময় যে আপনার জীবনের ঘটনা বা আপনার যে মানে মানুষের জীবন থেকে ঘটে যাওয়া যে ঘটনাগুলোর কথা এক্সপিরিয়েন্স গুলো নিয়ে আসে, ঠিক তেমনি হরর ক্লাবে হচ্ছে মানুষের ফিকশন গুলো, মানে হরর যে ফিকশন যেগুলো আছে, যে গল্পগুলো আমরা লিখি বা বিভিন্ন বড় বড় গল্প
কারণ বইয়ে পড়ি বইয়ে, একদম
ঠিক সেই ফিকশন গুলোর জায়গা হচ্ছে হরর ক্লাব। অর্থাৎ খুব মোটা দাগের পার্থক্য যেটা, সেটা হচ্ছে একদম একটা ফিকশন একটা নন ফিকশন,
রাইট? তো আমরা কি আরো কিছু কমেন্ট পড়বো না?
হ্যাঁ আরো কিছু কমেন্ট অবশ্যই পড়া উচিত আমার মনে হয়। যেমন এম জি খান আছে আমাদের সাথে,
দুইবার করতেই পারি। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি সুরের পরিমাণ বেড়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা ঘটনা পাঠান, তারপরে দেখেন বাকিটা আমাদের উপরে ছেড়ে দেবেন।
জীবন ইমাজিন গানটা প্লে করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস চাই। জন লেনন এটা প্লে করলে নাকি আরো খুশি হতেন।
আচ্ছা
তো আমাদের সাথে আছেন ফরহাদ, রাসেল ভাই কেমন আছেন?
আমি সবসময় ভালো আছি এবং সবসময় ভালোর দলে আলহামদুলিল্লাহ।
রুহান সেই লিখেছেন যে অস্থির স্টোরি যশোর থেকে শুনছেন তিনি,
হ্যাঁ চমৎকার। আমাদের যে ভয়েস যারা দিচ্ছেন, যারা এখানে কণ্ঠ দেন আমাদের যে ভুতিয়াতে, তারাও কিন্তু অনেক স্পেশাল, এবং তারা অনেক মানে এই জিনিসটা অনেক খাটাখাটনি করে অনেক শ্রম দিয়ে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করা হয়, এবং আশা করছি আপনাদের সেই মানে আমাদের সেই পরিশ্রমটা ব্যর্থ যায় না। আপনাদের যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমাদের পরিশ্রম সার্থক।
আমাদের সাথে আরো আছেন মেহেদি হাসান সানি, আমাদের সাথে আছেন ইফতেখার আহমেদ, দেখছেন রাসেল ভাইয়া আগে যেমন ঢাকার বাইরে গিয়ে ভূত এফএম করা হতো, এখন কি আর হবে না?
আমরা ভূত এফএম হরর ক্লাব দুটোই ঢাকার বাইরে করতে চাই, এবং আমরা যদি আপনাদেরকে বলি যে আমরা ঢাকার বাইরে শুধু না, আমরা যদি আপনাদেরকে বলি যে আমরা সব জায়গাতে আপনাদের সাথে মিট করতে চাই, তাহলে আপনারা অবশ্যই জানান যে কারা কারা ইন্টারেস্টেড হতে পারে। যে আপনি যে সাউথ আফ্রিকায় বসে আছেন সেখানে আপনার সাথে যে দেখা করে আসলাম, দিস ইজ অলসো পসিবল। সো আপনি জানান যে আপনি যেখানেই থাকেন না কেন, আপনি জানান যে আপনারা মানে হরর ক্লাব আছে আপনাদের, বা আপনারা ভূতের সময় ঘটনা শেয়ার করতে চান, আপনারা এতজন আছেন, এতগুলো ঘটনা আছে, ডেফিনেটলি উইল বি দেয়ার।
জ্যাক ক্যাসপার আছেন আমাদের সাথে, হরর ক্লাবের আড্ডা ভালো লাগছে আমাদের সাথে। আরো আছেন সিঙ্গার জয় বিশ্বাস, মুসাফির মেহরাব আছেন চিরং থেকে, মোহাম্মদ সুজন লিখেছেন যে রাসেল ভাই আমি ভূতের সময় আসবো।
ডেফিনেটলি ঘটনা পাঠালে, ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে তো আপনি অবশ্যই আসবেন, আমরা তো সবসময় চাই যে আপনি আসেন।
সাদে ফাহিম লিখেছেন রাসেল ভাই ভালো লাগছে। তৌফিক আহমেদ সুমন লিখেছেন রাজশাহীর আবহাওয়া না ঠান্ডা না গরম, এই সময় ভূতের সময় হরর ক্লাব শুনতে লাগে চরম, রাজ হরর ক্লাব পাশে ছিল আছে আর থাকবেই।
বাহ চমৎকার মিলিয়েছেন, চমৎকার চমৎকার। এটা তো আমাদের মানে হৃদয়কে দিলে সুর করে দিবে, আমাদের যে হৃদয় আমাদের যে হৃদয় গান পাঠান
গান পাঠান হৃদয় খান আপনি কিন্তু এই লিরিক্সটার উপর খেয়াল নিতেই পারেন, করতেই পারেন,
গান বানিয়ে ফেলতে পারেন।
ইমরান হোসেন, ইমরান হোসেন আজকে আজকে ইমরান নামে কোন একজন কোন একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে বোধহয় দায়িত্ব নিয়েছে শুনলাম।
ও আচ্ছা,
এরকম কিছু হয়েছে না এক্সপ্রেসের? আমি জানি না, শিওরলি
আমরা আমরা
পরবর্তী কমেন্ট
পরবর্তী কমেন্টে যাই।
মুসাফির মেহরাব, আতিকুর রহমান আতিক, ড্রিমলেস সজল, একই মাহমুদুল হাসান রিয়া ছো, আরো অনেকেই আছেন।
অবশ্য
তিনি বাংলায় কমেন্ট করেছেন, ইনজামুল হক, গল্প শুনতে শুনতে আজ রাতের জন্য জীবন হয়তো এখানেই শেষ।
না ভাই, জীবন অনেক বাকি, ভাই জীবন অনেক বাকি, জীবন সুন্দর, এবং জীবনকে সবসময় সুন্দর রাখতে হবে আপনাকে।
এবং জীবনের অপর নাম পানি, ভয় পেলে পানি খান।
ওকে,
তো আমাদেরকে কমেন্ট করার ঠিকানা, মানে আমাদেরকে আপনার কথাগুলো জানানোর ঠিকানা হচ্ছে facebook.com/radiofoot। এই ঠিকানায় আরো বেশ কিছুক্ষণ আছেন রাসেল ভাই আমাদের সাথে, আপনি ঝটপট কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথাগুলো।
সেটাই, আর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের আজকে আনসেন্সর্ড স্টোরি যেটা, তিনি আমাদের ঘটনা শোনাচ্ছিলেন, তার বিভিন্ন ধরনের কথা হচ্ছিল তার সাথে, এবং আপনারা যে কোনো ব্যাপারে কথা বলতে পারেন আমাদের সাথে। আমাদের যে পোস্টার রয়েছে সেই পোস্টের যে কমেন্ট দিতে পারেন, এবং কোন ঘটনা আপনার ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না ডেফিনেটলি এটা জানাবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
অবশ্যই আপনাদের ফিডব্যাক এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের শো এর সবকিছু আসলে আপনাদের উপর ডিপেন্ড করে। তো রাসেল ভাই আমাদের সাথে আরো আছেন, এম জে আলী লিখেছেন অনেক ভালো লাগছে, মাহমুদুল হাসান লিখেছেন বরিশাল থেকে বলছি, সিনিয়র মেয়ের একটা নাম, অদ্ভুত একটা নামের একজন কমেন্ট করেছেন, হাও হাই ভাইয়া,
কি নাম?
সিনিয়র মেয়ের জুনিয়র বর।
ও মাই গড,
আসলে মানুষের রসিকতা মাঝে মাঝে মানে কোন পর্যায়ে চলে যায় মাপা খুব কঠিন হয়ে যায়,
খুবই কঠিন হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতে চাই, এবং কথা হবে আবারও আপনাদের সাথে ভূত আসামে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। এরপরে কি আছে সৃষ্টি?
এরপরে আসলে আমার খুব প্রিয় একটা গান, জেমস এর হেলেমের বন্দিনী,
আমরা শুনে আসি। ওকে, আজকের মতো এখানে টাটা।
With more fun and fear.
কথা ছিল যে আপনার কাছ থেকে একটা গল্প শুনবো।
হ্যাঁ, আপনাকে বলছিলাম যে নিজের সাথে ঘটা একটা ঘটনা,
জীবন থেকে নেয়া।
হ্যাঁ, জীবন থেকে নেয়া, জীবন থেকে নেয়া বললে অনেক ভারী ভারী লাগে, তাই বললাম আর কি, নিজের সাথে ঘটা,
নিজের সাথে ঘটা। আচ্ছা, জীবন থেকে নেয়া,
জীবন থেকে নেয়া বললে অনেক মানে ব্যাপারটা মানে ফিলোসফি, একটা দর্শন নেয়া এরকম আসে।
আচ্ছা আচ্ছা, সেটা অবশ্য ঠিক। তো যাই হোক, রাত যত বাড়ে দর্শন তত দৃঢ় হয় না, গভীর হয়। তো সেটার জন্য আমাদের আলাদা সময় আছে ফুর্তি নাইট ক্লাবে, আমরা না একদিন দর্শন নিয়ে এবং দর্শনের গভীরতা নিয়ে একদিন আড্ডা দিতে পারবো। আদি তো নাইট ক্লাবেও আসার জন্য একটা কি বলা যায় আমন্ত্রণ থাকলো আতিকের জন্য।
থ্যাংক ইউ।
তো আমরা এখন যেটা করি যে নিজের জীবনে ঘটে যাওয়া সেই গল্পটা একটু শুনে ফেলি।
তখন 2010 সাল, খুব সম্ভবত সেপ্টেম্বর মাস, অ্যাডমিশন কোচিং করতে রাজশাহীর রাজারহাটা নামে একটা মেসে উঠি। মেসটা ছিল পাঁচতলা, নিচতলাতে একটা রুম ভাড়া নেই, আমি আর আমার বন্ধু সোহান। তো সোহান আর আমি প্রথম যেদিন মেসে উঠি, উঠে দেখি এই রুমটা, বাসায় ঢুকতেই বাম পাশে সিঁড়ি, ডান পাশে রুম, অনেক বড় একটা রুম, রুমের ভেতরে একটা কাঠের ফেন্সিং, কাঠের ফেন্সিংটা সিলিং পর্যন্ত না, একটু নামানো, তার ওই পাশে জানতে পারি যে একটা হোমিও ডাক্তারের চেম্বার আছে। সেই হোমিও ডাক্তার এই বাড়িরই একজন ছিলেন, উনি আর বেঁচে নেই, অনেক আগে বসতেন, এখন আর বসেন না, চেম্বারটা ওই রকমই আছে। তো আমরা বাসায় ওঠার কয়েকদিন পরে রাতের বেলা, বিশেষ করে যখন কারেন্ট যায়, মানুষ চেয়ারে থেকে ওঠা, চেয়ারে বসার একটা শব্দ আছে, মানুষ হাঁটার একটা শব্দ আছে, এই শব্দটা আমরা মাঝে মাঝে পাইতাম খুব গভীর রাত হলে। দেখা গেল পড়াশোনা শেষ করে শুতে যাবো, এইরকম টাইমগুলোতে পাইতাম। প্রথমে আমাদের কাছে মনে হতো বিড়াল টিড়াল কিছু একটা হবে, যেহেতু আসে না খুব একটা, কিন্তু প্রায় ঘুরতে থাকে আমি আমরা মনোযোগ দিয়ে শুনতে থাকি যে বিড়ালের শব্দ সাথে অনেক পরিচিত ছিলাম, এরকম কিছু না, অবশ্যই মানুষের হাঁটার শব্দ অথবা মানুষ একজন চেয়ারে বসতেছে, চেয়ার থেকে উঠতেছে, এরকম একটা শব্দ পেতাম। তার মধ্যে মধ্যে আরো দু একটা ঘটনা ঘটত। যেই ওয়াশরুমটা ছিল, মাঝে মাঝে এমন হতো যে আমরা রুমে আছি, আমরা ওয়াশরুমের সবগুলো ট্যাপ বন্ধ করে আসছি পানির, কিন্তু একটু পরে বের হয়ে দেখি যে ট্যাপগুলো ছাড়া পানি পড়ছে, এরকম দুই তিন দিন ঘটত। ঘটার পরে বাড়ির মালিকের আমাদের প্রতি অনেক অভিযোগ যে আমরা কেন পানি নষ্ট করি, হ্যান ত্যান এইসব। তো আমরা জিনিসগুলো বুঝে উঠতে পারি না, ভয় পাই, পর ওই মাসেই আমরা ব্যস্তটা ছেড়ে দিই। এটা ছিল ঘটনাটা।
আজিজ হাসান, আজিজ হাসানের জীবন থেকে নেয়া এবং আজিজ হাসানের মেসের ঘটনা শুনছিলাম আমরা আছি, কিন্তু আমাদের ভূতের সময় যে ঘটনাটা ছিল সেটাও ছিল মেস নিয়ে একটা ঘটনা।
হ্যাঁ,
এবং এটাও তো আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের
আগে 2010 সাল।
আচ্ছা, মানে অ্যাডমিশন কোচিং করার সময় মেস নিয়ে, রাইট, আগের গল্পও কিন্তু ঠিক কোচিং করার সময় মেস।
হ্যাঁ হ্যাঁ, কোচিং করার সময়।
তো যাই, আজকে বেশ কোইন্সিডেন্স,
রাজশাহী শহর নিয়ে মিথে আমার যাওয়ার পরে অনেক কথা শুনতাম, অনেক মিথে ছিল রাজশাহী শহরে, তো ওইটা ছিল আমাদের সঙ্গে ঘটা ঘটনা আর কি। তো আমি সেই সোহানকে হয়তো কোনোদিন নিয়ে আসবো এখানে, ও রাজশাহীতেই আছে এখন, আমার বন্ধু যে আমার সঙ্গে ছিল ঘটনার মধ্যে সেই মাসটা, কোনো একদিন হয়তো বানবো সাথে,
অবশ্যই। এবং আমিও আশা করি, আর আমরা তো হরর ক্লাব নিয়ে ঘুরতে যেতে চাই, আমরা তো ঘুরতে যাব, কিন্তু আমরা সবসময় যেটা বলি যে মানে ভূতের প্রেম হোক আর হরর ক্লাব হোক, এই দুটি শোই তো, ভূতের প্রেম তো অবশ্যই মানে আপনারা ঘটনা পাঠান বলেই ভূতের প্রেম, এবং আপনারা চেয়েছেন বলেই ভূতের প্রেম থেকে ভূতের প্রেম হরর ক্লাবেরও জন্ম হয়েছে, এবং আপনারা চাইবেন বলেই কিন্তু হরর ক্লাব বিভিন্ন জায়গায় ছুটে যাবে, ঘুরে বেড়াবে, এবং যে প্যারানর্মাল ঘটনাগুলো বা যে স্টোরিগুলো, আসলে ঘটনা বলবো না স্টোরি বলবো, স্টোরিগুলো যেগুলো আর কি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, বা যে জায়গাগুলো অনেক বিখ্যাত সেই জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো।
হ্যাঁ, উত্তরবঙ্গের দিকে বিভিন্ন জেলায় যাওয়া যায় এরকম জায়গা আছে, যেখানে গিয়ে আমি আরো অনেক কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা শুনতে পারবো ওখানকার মানুষদের কাছ থেকে।
এক্স্যাক্টলি, এবং সেই জন্যই কিন্তু আমরা চাই যে হরর ক্লাব গুলো থেকে যেন এই আহ্বান গুলো আসে, এবং হরর ক্লাব থাকলেই আমরা সেখানে যাবো,
এই ধরনের ইনফরমেশন ইন্সপিরেশন আসলেই।
তো যেমন আতিফ হাসান আছেন আমাদের সাথে, এবং আতিকেও হচ্ছে নাটোরের ক্লাবের আরো লোকজন আছেন,
যেমন চলনবিলের মাঝখানে একটা জায়গা আছে একটা মন্দির, সেটা নিয়ে বেশ কিছু ঘটনা এরকম আছে, রেডিও ফুর্তির ভূতিহীন আসছে এরকম ঘটনা। ইচ্ছা আছে এইবার ছুটিতে যাওয়া সেখানে,
অবশ্যই
অনেক পানি ও নৌকায় যেতে ভালো লাগবে,
আমরা সেই ভ্রমণের মজাটাও নেব, এবং সেই সাথে সাথে যে ঘটনাগুলো বা যে জায়গাগুলো এইসব কারণে বিখ্যাত সেই জায়গাগুলোতে।
আর একটা জায়গা যেমন আপনার জয়পুরহাটের আক্কিলপুর থানার আশ্রাঙ্গা দিঘি, সেই দিঘি নিয়ে অনেক ঘটনা আছে।
এক্স্যাক্টলি, এবং ওই জায়গাটাতে একটা সময় কাটানো বা রাতের একটা সময় কাটানো, সময়গুলো আমার মনে হয় যথেষ্ট ইন্টারেস্টিং হবে। আমি জানি না কোনো এক্সপিরিয়েন্স হবে কিনা, তবে ইন্টারেস্টিং যে হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তো আপনাদের কাছ থেকে যে হরর ক্লাবগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনাদের কাছ থেকে এই বিষয়গুলো বা এই আহ্বানগুলো সবসময় চাই, এবং আপনারা চাইলেই একদম বরাবর হয়ে যাবে, সেটা আসলে যেমন বললো যে কোনো জায়গাতেই হতে পারে, ভূতেশ্রম বা ভূতেশ্রম হরর ক্লাব শুধুমাত্র এক কোনো নির্দিষ্ট জায়গার ভিতর কখনোই সীমাবদ্ধ ছিল না, এবং আমাদের দৃষ্টিও সীমাবদ্ধ না। তো সবকিছুই আমরা চাই আপনাদের কাছ থেকে। একটু আগে রেডিও ফুটির ইনবক্সে মেসেজ দেখেছিলাম, একজন মেসেজ করেছিল যে হাউ ক্যান আই শেয়ার মাই স্টোরি, ইসারুল হক লিখেছিলেন। তো তিনি জানতে চেয়েছিলেন আবারও প্রসেসটা, আমারও প্রসেসটা জানিয়ে দিচ্ছি। BHOOTFM অ্যাট রেডিও ফুর্তি .fm RADIOOORTI.FM এই চেয়ারা মেইল করে পাঠাবেন আপনার জীবনের ঘটনা, বুঝে ফর্মে পাঠাতে চাইলে সরাসরি আপনার নাম ঠিকানা সহ মেইল করে দেবেন। আর যদি হরর ক্লাবে আপনার ফিকশনাল কোনো গল্প কালেক্টেড কোনো স্টোরি আপনি যদি পাঠাতে চান, আর সেটা যেটা করতে হবে একই মেইল অ্যাড্রেসে পাঠাবেন, জাস্ট সাবজেক্ট ফিল্ডে লিখে দেবেন হরর ক্লাব। তো যাই হোক, এই হচ্ছে আজকে এখন পর্যন্ত যা যা ছিল আমাদের সাথে, এই হচ্ছে তা। তো আমরা এখন একটা ছোট্ট বিরতির পর, খুবই ছোট্ট একটা বিরতির পর আমরা শুনবো খুব খুব সুন্দর একটা ছোট্ট একটা গান, Where Will the Flowers Gone, জন ডিজ এর গান। তো জন ডিজ বাংলাদেশ সিনেমাও গান গেয়েছিলেন 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়। তো সেই গানটা শুনতে শুনতে আমরা আনসেন্সর্ড সেগমেন্ট, আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক শুনবো এবং তারপর ফিরে এসে বিদায় নেবো আপনার কাছ থেকে। আশা করি পুরোটা সময় যেমন সাথে ছিলেন শেষ পর্যন্ত সাথে থাকবেন। ফিরে আসছি ব্রেকের পর।
Uncensored Story of the Week. আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হয়, চিরদিন বেঁচে থাকবে। এখন দেরি না করে আমরা ঘটনায় চলে যাই। আমরা তিন বন্ধু, হাফিজ, রেদওয়ান এবং আমি নিজে। তো দেরি না করে আমরা ঘটনায় চলে যাই। আমাদের তিন বন্ধুর সাথে সেই অলৌকিক ঘটনাটা ঘটেছিল। সময়টা ছিল গ্রীষ্মকাল, সেই দিন প্রচন্ড গরম পড়ছিল এবং সেই দিন আমরা মাঠের স্কুল ক্যাম্পাসে এসে গল্প করছিলাম। টাইম পাস করার জন্য আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম। তখন আমরা দেখতে পাই বলে রাখা ভালো, আমাদের স্কুল থেকে 1 মিনিটের পথে একটি সারা বাড়ি রয়েছে। সেই সারা বাড়ি আমাদের স্কুল থেকে পুরো স্পষ্ট দেখা যায়। আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে ওইখানে নানা অলৌকিক ঘটনার কারণে একটি পরিবার ওখান থেকে চলে গিয়েছিল বলে শোনা যায়। তো কথা না বাড়িয়ে আমরা মেইন ঘটনায় চলে যাই। জঙ্গলটা আমাদের স্কুল থেকে দেখা যেত। সেদিন ওই জঙ্গলে আমাদের এলাকার একজন পরিচিত লোককে দেখতে পেলাম। লোকটির বর্ণনা এরকম যে ৬০ হাত লম্বা একটি হিজল গাছের উপরে মাঝামাঝি অবস্থানে একটি ডালের উপর শুয়ে রয়েছে। যেহেতু লেজার টাইম, কাকা এবং লোকটিকে দেখতে আমাদের কাকার মতো ছিল। আমরা ভাবলাম কাকা এবার কি করছে। আমি রেদওয়ানকে বললাম, চল কাকা কি করছে ওখানে, কি করছে আমরা একটু দেখে আসি। তো আমরা ওই লোকটার 10 থেকে 20 হাতের মধ্যে যখন চলে আসলাম, তখন আমরা দেখতে পেলাম, আপনি বিশ্বাস করবেন না রাসেল ভাই, আমরা যা দেখতে পেলাম তা খুবই বিভৎস। আমরা যাকে আমাদের কাকা ভেবেছিলাম সে আমাদের কাকা নয়, সে অন্য কেউ, অন্য এই বিভৎস চেহারার মানুষ। তারপরই ঘটলো আসল ঘটনা। ওই লোকটা আমাদের দিকে কিভাবে তাকালো এবং আমরা তিনজনই ভয় পেলাম। সেই কাহিনীটা যদি এখন আমাদের মনে ওঠে, আমাদের লোম এখনো দাঁড়িয়ে যায়। বিশেষ করে হাফিজ অনেক বেশি ভয় পেয়েছিল। আমরা দেখলাম লোকটা আমাদের দেখে একলাপে গাছের মাথায় উঠে গেল। লোকটা আমাদের দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল, তারপর চোখের পলকে লোকটি ভ্যানিশ হয়ে গেল। আমরা খুবই ভয় পেলাম এবং এক দৌড়ে আমরা তিনজনই স্কুল ক্যাম্পাসে এসে অজ্ঞান হয়ে পড়লাম। তারপর আর কিছু মনে নেই। তারপর থেকে আমাদের 7 দিন জ্বর ছিল। আমরা এই ঘটনা যার কাছেই বলতাম সেই বিশ্বাস করত না। কিন্তু রাসেল ভাই, ঘটনা কিন্তু এখানেই শেষ হলেও পারত, কিন্তু তা হয়নি। আমাদের সবার সাথে কিছু না কিছু অদ্ভুত ধরনের ঘটনা ঘটতেই থাকে। বিশেষ করে আমি অনেক ভেঙে পড়ি, আমি একাকার দেখতে পাই এই যে লোকটা আমাদের সামনে, কিন্তু হঠাৎ করে লোকটা আমাদের দিকে সে একটা বিক্ষুটে হাসি দিল। হঠাৎ করে লোকটা ভ্যানিশ হয়ে গেল। এরকম অদ্ভুত ঘটনা ঘটে থাকে আমাদের সাথে। আমরা আজও জানতে পারলাম না এই এই লোকটি কে, কেন আমাদের সাথে এই অদ্ভুত ঘটনাগুলো ঘটছে। আমরা আজ এই রহস্য ভেদ করতে পারিনি। রাশেদ ভাই, এই ছিল ঘটনা। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে পাঠিয়ে দেব।
আপনার জীবনের কোন ঘটনা অবশ্যই মিট করবেন, আর যদি কোনো গল্প আমাদেরকে পাঠাতে চান, হরর ক্লাব লিখে তাদের সঙ্গে হরর ক্লাব লিখে একই ঠিকানা মেল করে পাঠিয়ে দেবেন, এবং অবশ্যই লেখকের নাম লিখে দেবেন সংগীত গল্প হলে, এবং গল্প নাম না জানলে সংগৃহীত লিখে দেবেন। শুনছিলাম আনসেন্সর স্টোরি অফ দ্য উইক। আবারও সামনে সপ্তাহে অপেক্ষায় থাকবো এরকম কোনো গল্প যদি কারো কাছ থেকে পাই। অবশ্যই আনসেন্সর সেগমেন্টে প্রত্যেক সপ্তাহে গল্প একটা না একটা পেয়ে গেছি। তো যাই হোক, সামনে সপ্তাহে আরো সুন্দর সুন্দর কিছু গল্প নিয়ে আপনার জন্য আরো একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাবো। আগামীকাল বিকাল তিনটার সময় চলে আসবো, এক কাপ বিকেলে পুরোনো পড়াশোনার গান নিয়ে এবং রাতের বেলা আমার সাথে। এতক্ষণ ছিল আতিক হাসান। আতিক হাসান,
হ্যাঁ, ভালো লাগলো আজকে অন্যান্য দিনের তুলনায়। আজকে যেটা হয়েছে, আমরা গল্পের পাশাপাশি অনেক আলোচনা করছি, জিনিসগুলো ভালো লাগছে, ভালো লাগলো সে ইনশাল্লাহ আবারও আসবো।
তো আলোচনার কোনো হালকা প্রতিশব্দ নেই, আলোচনাও কিন্তু খুব ভালো ভালো মনে হয়।
এই মোটে মাথায় আসতেছে না, অবশ্যই আছে।
আড্ডা
আড্ডা ভারী হলো না আলোচনা চাইতে,
আবারও কথা হবে কোনো আরো কোনো একদিন। যদি আতিক হাসান কেউ শুনতে চান, ওই সাথে সব কথা হবেন যে হরর ক্লাবের মেম্বার হিসেবে তাকে দেখতে চান। তো আমরা চলে যাচ্ছি, আজকের মতো শেষ করব যে গানটা দিয়ে, সেই গানটা খুবই প্রিয় একটা গান, ইট ইজ দ্য ট্রেন আই এম অন।
I know that
I'm gone. 500 miles shundu shunte chole jacchi. Ei bar shundu hocche je version sheta hocche Peter Paul and Mary. Ei ei tin jara ei choi অনেক ভার্সন আছে, এবং এই পিটার পল মেরিরও অসংখ্য অসংখ্য গান আছে। তারা বব ডিলানের গানও তারা গিয়েছে, ব্লু ইন দ্য উইন্ড, অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর গান আছে তাদের। তো যাই হোক, মেরি গান গাওয়া শুরু করে দিয়েছে, আমরা বিদায় নিচ্ছি, বিদায়।
Exclusively on FusionBD.com.